Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আব্বু ওঠো না, আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, কাল তো শুনবো না।
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
এ জগৎ অপার রহস্যময়, যার পরতে পরতে লুকিয়ে থাকে ভয়। ভয় কি শুধুই আপেক্ষিক নাকি ক্ষেত্রবিশেষে যৌক্তিক? শ্রোতা, আপনার প্রতি অনুরোধ, আপনার যুক্তিবাদী মনকে আড়ালে রেখে চলুন কিছুক্ষণের জন্য ভ্রমণ করে আসি আতঙ্কের এক দুর্বোধ্য নগরী থেকে। স্বাধীন মিউজিক অ্যাপে ভূত গল্পের সাথে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ সোমবার দিবাগত রাত, ঘড়িতে সময় ঠিক রাত 11টা। আমি রাহাত জুবায়ের, আপনাদের নতুন বন্ধু, চলে এলাম আপনাদেরই সাথে আড্ডা দিতে। যেন তেন কোনো আড্ডা নয়, এ এক ভৌতিক আড্ডা। আমি খালি হাতে আসিনি, নিয়ে এসেছি হার হিম করা ভয়ানক কিছু উপাখ্যান, যে উপাখ্যানগুলো আপনাদেরকে নিয়ে যাবে ভয়ের সেই শেষ প্রহরে। শ্রোতা, ফেরত আসতে পারবেন তো? তো শুরু করা যাক।
হ্যাঁ বন্ধুরা, তো শুরু করা যাক ভূত গল্পের 80তম এপিসোড। আর হ্যাঁ, আমি রাহাত জুবায়ের, আপনাদের নতুন বন্ধু। আসলে আমার এটাই, আপনাদের ভূত গল্পের সাথে এটাই আমার প্রথম পথ চলা শুরু আজকেই। তো আসলে আমি খুব একটা কথা বলতে পছন্দ করি না, খুব একটা কমই কথা বলি বলা যায়। তো আর কথা না বাড়িয়ে, ও হ্যাঁ, আরেকটা কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যে আপনারা ঠিক যেমনভাবে চিন্ময় দাকে গ্রহণ করেছিলেন, আশা করব আমাকেও সেভাবে সাদরে গ্রহণ করবেন। সেই আশাবাদ ব্যক্ত রেখে চলুন আর দেরি না করে এবার ঢুকে পড়ি আমাদের ভূত গল্পের 80তম এপিসোডে। তো সে পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
আসসালামু আলাইকুম অভি ভাই, কেমন আছেন আপনি? আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো। আমি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকরি করছি, তাই স্টুডিওতে যেয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। আমার ঘটনা আপনি পড়ে শোনালে খুব খুশি হব। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে 73তম এপিসোডে আমার দুইটা ঘটনা শেয়ার করার জন্য। আজকে আমি মোট 3টা ঘটনা লিখেছি, আশা করি আমার ঘটনা সবার ভালো লাগবে। শ্রোতা বন্ধুদের মনে আছে আমি আমার বড় মামার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করেছিলাম? ঘটনার প্রথম পর্বের শেষে আমি বলেছিলাম বড় মামা গম মাঠে শুয়ে গড়াগড়ি করছিল, মামার সাথে যে জিনটা ছিল সেই জিনটা যখন মামার কাছে আসত তখন নানির বাড়ির আশেপাশে কালবৈশাখী ঝড় শুরু হতো। শুধু নানির বাড়ির আশেপাশেই ঝড় হতো। মামার কাছে যখন জিনটা আসত, বড় মামা ভয়ে নানির কোলে বাচ্চা শিশুদের মতো কান্না করতে শুরু করত এবং বিভিন্ন দিকে ইশারা করে বলত, ওই যে ও আসছে আমার কাছে, আমাকে নিয়ে যাবে। আমার মামা বাড়ির গৃহস্থ বাড়ি, গরু ছাগল মহিষে গোয়াল ভরা থাকত। বিকেলে গরু ছাগল মহিষ গোয়ালে বেঁধে রাখলে প্রতিদিন সকালে বাড়ির সবাই গোয়ালে গরু ছাগল মহিষ মরে পড়ে থাকতে দেখত। অনেকদিন এমন চলতে থাকে, গোয়ালে গরু ছাগল মহিষ মরে পড়ে থাকে। অনেক কবিরাজ ওঝা দেখানো হয়, কিন্তু কেউ এর সমাধান দিতে পারে না। মাঝে মাঝে মামাকে রাতে নিয়ে যেত জিনটা। একদিন সিলেট থেকে একদল তাবলিগ জামাতের মানুষ আমার নানির বাড়ির পাশের মসজিদে এলো। তাবলিগের একজন আমির থাকে। তাবলিগের আমির বড় মামাকে দেখে বলল, তোমার সাথে একটা জিন আছে। বড় মামা ও নানা সেই ব্যক্তির কথা শুনে অবাক হয়। সেই আমির নানাকে বলে সে তার ছেলের সমস্যার সমাধান করে দিতে পারবে, কিন্তু তার জন্য কিছু জিনিস নিয়ে আসতে বলে। মঙ্গলবারে মারা যাওয়া মৃত ব্যক্তির কবরের মাটি, বুধবারে মারা যাওয়া ব্যক্তির কাফনের কাপড়, সাতঘাটের মাটি, লাল গরুর লেজের চুল, সাতটা মসজিদের পানি, এসব নিয়ে আসতে বলে সেই আমির ব্যক্তি। সবকিছুর ব্যবস্থা করে অমাবস্যার রাতে উঠানের মাঝখানে গোল করে বৃত্ত এঁকে বৃত্তের মাঝখানে মামাকে বসায়। মামাকে ঝাড় ফুঁক করে মামার শরীর থেকে জিনটা তাড়ায়। জিনটা তখনকার মতো চলে যায়, কিন্তু বলে পরে আবার আসবে, তবে আর কোনো ক্ষতি করবে না। এরপর থেকে মামার ব্যবসা বাণিজ্যে অনেক লাভ হতে শুরু করে। বড় মামা অনেক আয় উন্নতি করতে শুরু করে। একদিন মামার এক চাচাতো ভাই তাকে পরীতে নিয়ে যায়। তিন চার দিন হয়ে যায়, সেই মামার কোনো খোঁজ পাওয়া যায় না। আমার নানি বড় মামাকে বলে মামার চাচাতো ভাইয়ের খবর নিতে। মামা তার শরীরে সেই জিনকে হাজির করলে মামার চাচা তার ছেলের নাম বলে এবং জিজ্ঞেস করে সে কোথায় আছে। মামার সাথে থাকা জিন বলে তোর ছেলেকে এক পরী নিয়ে গেছে, তোর ছেলেকে ওই পরী পছন্দ করে তুলে নিয়ে গেছে, কাল দুপুরের পর তাকে মামার বাড়ির পাশে পাওয়া যাবে। পরদিন নানির বাড়ির বাঁশের ঝাড়ের উপরে কেউ একজন সেই মামাকে বসিয়ে রেখে চলে যায়। তাকে বাঁশের ঝাড়ের উপর থেকে নিচে নামানো হয়। সেই মামাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে আসার পর মামার চাচাতো ভাই বলে তাকে পুরীর দেশে নিয়ে যাওয়া হয়েছিল। সেই মামা বলে তাকে পুরীরা অনেক কিছু খেতে দিয়েছিল, কিন্তু মামা কিচ্ছু খায়নি। মামা সেখানে কিছু খেলে তাকে ফেরানো যেত না। এবার আসি আমার দ্বিতীয় ঘটনায়। ঘটনাটি আমি আমার দাদির কাছ থেকে শুনেছি। ঘটনাটা আমার দাদি যেভাবে বলেছে সেইভাবেই বলছি। ঘটনাটি কুষ্টিয়ার ভেড়ামেড়ার একটা ছোট নদী নিয়ে। অনেকদিন আগের ঘটনা, আমার দাদির ঘটনা সাল মনে নেই। কোনো এক চৈত্র মাসে এক ব্যক্তি বিয়ে করে অনেক দূরে। তখনকার সময় গরুর গাড়ি চলত। বিয়ের পর তাদের নতুন বউকে নিয়ে গরুর গাড়ি করে বাড়ি ফিরে আসছিল। তখনকার সময় বাংলাদেশের জনসংখ্যা অনেক কম ছিল, এখনকার মতো এত বাড়িঘর ছিল না। তখনকার সময় রাস্তাঘাট এত উন্নত ছিল না। বিয়ে শেষ করে বিকেলে তার বউ নতুন বউকে নিয়ে নিজের গ্রামে ফিরছিল। গরুর গাড়ি যখন এক মাঠের মধ্যে দিয়ে চলতে শুরু করল, হঠাৎ আকাশে অনেক মেঘের বজ্রপাত শুরু হয়। সেই মেঘের মাঝেই ওই নতুন বউ আর তার স্বামীকে নিয়ে গরুর গাড়ি চলছিল। হঠাৎ একদল জিন অনেক উচ্চ কণ্ঠে ওই গরুর গাড়ি সহ সবাইকে উড়িয়ে নিয়ে পদ্মা নদীর সাথে মিলিয়ে যায়। এরই মাঝে গাড়ি থেকে বর এবং গারোয়ান পড়ে যায়, কিন্তু নতুন বউটি গাড়ির মধ্যেই ছিল। পরদিন সকালে তার বর আর গরুর গাড়ির মালিককে খুঁজে পাওয়া যায়, কিন্তু নতুন বউ আর গরুর গাড়ির কিছুই আর খুঁজে পাওয়া যায় না। এই ঘটনার পরপরই ওই অঞ্চলে একটি নতুন নদী প্রবাহিত হওয়া শুরু করে। অনেকে বলে ওই নদী সেই নতুন বউকে নিয়ে শুরু হয়। ওই দিনের আগে ওইখানে কোনো নদী ছিল না, এখন এই নদী আছে। এখন সবাই এটাকে হিসান নদী বলে। এবার তৃতীয় ঘটনা। এই ঘটনাটি দাদার কাছ থেকে শোনা। এটি একটি সত্য ঘটনা। ঘটনাটা আমার দাদির বিয়ের পর ঘটেছিল। তখন আমাদের গ্রামে বিদ্যুতের কোনো ব্যবস্থা ছিল না। তখনকার সময়ে গ্রামে এত মসজিদ ছিল না। গ্রামে হাতে গোনা দুই তিনটি মসজিদ ছিল। আমাদের বাড়ির পাশে অনেক বড় বড় গাছ ছিল, শিমুল গাছ, বট গাছ, আম গাছ সহ আরো অনেক গাছ ছিল। গাছগুলো অনেক বছর আগের। আমার দাদি বিয়ের পর একদিন রাতে ঘরে বসেছিল, হঠাৎ আকাশে অনেক মেঘ জমতে শুরু করল। বড় আম গাছ থেকে কাঁসার থালাবাটি একসাথে বাজালে যেমন শব্দ হয় তেমন শব্দ শুরু হয়। আম গাছ থেকে শুরু হয়ে একসময় বাড়ির পাশের বড় শিমুল গাছে এসে শব্দ শুরু হতে থাকে। একসময় আমাদের বাড়ির সব গাছই শব্দ হতে থাকে, এমন সারা রাত শব্দ হতে থাকে। সে রাতে আমার দাদা দাদিরা ভয়ে কেউ ঘুমাতে পারেনি। এরপর একদিন রাতে আমার দাদির এক ননদ শুনতে পায় আমাদের বাড়ির পাশে এক প্রতিবেশীর বাড়ি তার পাশের বড় একটি গাছের নিচে একসাথে ১০০ কাঁসার থালাবাটি উপর থেকে মাটির উপর ফেললে যেমন শব্দ হয় তেমন শব্দ। ফজরের আজানের পর তিনি সেখানে দেখতে যায় এবং সেখানে কাঁসার থালাবাটি পড়ে আছে কিনা তা দেখতে যায়। তিনি ভেবেছিলেন হয়তো কোনো চোর রাতে চুরি করে ফেলে রেখে গিয়েছে। আজানের পর তিনি সেখানে যেয়ে দেখে সেখানে কিচ্ছু নেই। আমাদের বাড়ির পাশে বড় শিমুল গাছ, কাটার সময় সেই গাছে অনেক শব্দ হয়, সেই গাছ কেউ কাটতে পারেনি। সেই গাছ যেই কাটার কথা বলে সেই রাতে স্বপ্ন দেখে অনেক লম্বা একদল মানুষ তাকে বলছে ওই শিমুল গাছ কাটলে তার পরিবারের সবাইকে মেরে ফেলবে। ওই গাছগুলোতে একদল চিন বসবাস করত। একদিন ঝড়ে সেই গাছ উপড়ে পড়ে যায়। একটি ঘটনা আমার বাবার সাথে ঘটেছিল। আমার বাড়ির সামনে একটা খেজুর গাছ আর বট গাছ একসাথে ছিল। আমার এলাকার অনেক মানুষ রাতে দেখেছে সেই খেজুর আর বট গাছের মাঝখানে আগুন জ্বলত। অনেক মানুষ এটা দেখে ভয় পায়। আমার সামনে সেই গাছের কোনো ডাল কেউ কাটতে পারত না। আমার এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য কিছু ডাল কাটার প্রয়োজন হয়। বিদ্যুতের লোক আমাদের বাড়িতে এসে আমার দাদির কাছে বলে তারা বট গাছের ডাল কাটাতে চায়। আমার দাদি বিদ্যুতের লোকেদের গাছের ডাল কাটতে নিষেধ করে। আমার দাদির অনেক মানা করার পরও তারা তা না শুনে গাছের ডাল কাটতে শুরু করে। যে ব্যক্তি গাছের ডাল কাটে সে রাতে সে মারা যায়। পরদিন বিদ্যুতের লোকজন আমাদের বাড়িতে এসে মাফ চায়। এরপর একবার আমাদের বাড়ি ভেঙে পাকা বাড়ি তৈরির জন্য সেই বট গাছ আর খেজুর গাছ কাটার প্রয়োজন হয়। আমার বাবা রাতে স্বপ্ন দেখে কেউ তাকে বলছে সেই গাছ না কাটতে। সেদিনের পরে আমার বাবার অনেক জ্বর আর শরীর জ্বালা শুরু হয়। আমি অনেকদিন দেখেছি আমার বাবার সেই কষ্ট। অনেক কবিরাজ দেখানোর পর আমার বাবা সুস্থ হয়। বাবা পরে গাছ বিক্রি করে দেয়। বিক্রি করার পর বাবা অনেক স্বপ্ন দেখে। এরপর বাবার এক নানা তাকে বলে স্বপ্ন দেখলে তাকে জানাতে। যাই হোক, বাড়ি তৈরির জন্য একসময় সেই গাছটি কেটে ফেলার প্রয়োজন হয়। সেই গাছ না কাটলে বাড়ি তৈরি করা যাচ্ছিল না। একদিন বাবা একটি স্বপ্ন দেখে। স্বপ্নে সেই জিন তাকে একটা কালো ছাগল জবাই করে রাতে সেই গাছের নিচে রাখতে বলে। আমরা তাই করি। এরপর সেই গাছ বিক্রি করে দেই আমরা। সেই গাছ কাটার পর আমাদের বাড়িতে আর কখনো কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ অভিভাবকে। ভূত গল্প দীর্ঘজীবী হোক। আমি আনিসুর রহমান ফ্রম কুষ্টিয়া ভেড়ামারা। লেখার মাঝে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ আনিসুর রহমান ভাইকে ঘটনাগুলো লিখে পাঠানোর জন্য। বিশেষ করে তার নদী কেন্দ্রিক ঘটনাটি অনেক বেশি অদ্ভুত। আমাদের দেশের গ্রামে গঞ্জে আবহমান কাল ধরে ছড়িয়ে ছিটিয়ে আছে এমন হাজারো কাহিনী। তো শ্রোতা, আপনার কাছে কি আমাদেরকে শোনানোর মতো এমন কোনো ঘটনা আছে? থাকলে লিখে পাঠান আমাদের কাছে। আমাদের ইমেল অ্যাড্রেস bhutgolpo.show@gmail.com। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো মনেই আছে, তাও আরেকবার বলে দিচ্ছি 01730178995। তো চলুন আর দেরি না করে আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। সেই পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প।
আব্বু, আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
কলকাতার হাটপুকুরের পুরোহিত গঙ্গাতান্ত্রিক, তার জীবনে আছে আশ্চর্য সব ঘটনা। গঙ্গাতান্ত্রিক চরিত্রটির স্রষ্টা আশিস বসু। তার জন্ম 1957 সালে দক্ষিণ চব্বিশ পরগনার সত্যজিৎ রায় খ্যাত পথের পাঁচালীর বোরাল গ্রামে। বর্তমানে তিনি পদ্মা গঙ্গা সাহিত্য ধারার কাজে নিয়োজিত আছেন। শুরু হচ্ছে গঙ্গাতান্ত্রিকের গল্প। প্রথম ঘটনাটি নিশিডাক। হাটপুকুর শ্মশানের ঘাট পুরোহিত গঙ্গাতান্ত্রিককে সবাই একটাকে চেনে। নাম করা তান্ত্রিক, কিন্তু ভয়ানক গাঁজাখোর। শ্মশানের পাশে ডেরা বেঁধে রয়েছে বহুদিন ধরে। দিনে থাকে শ্মশানকালীর মন্দিরে, বহু মানুষ এসে ভিড় করে। শোনা যায় বহু মানুষের বহু উপকার নাকি সে করে দিয়েছে। নরুডোমের বিধবা বউ কালী তার সেবা করে, শ্মশানে মরা এলে ঘাটের কাজ করে। প্রতি অমাবস্যায় তাকে দেখেছি রাতের বেলা কাঠের চিতার পাশে যজ্ঞ করতে। তখন তার মূর্তি অন্যরকম, তার পাশে কালী ছাড়া কেউ থাকতে পারে না। লোকে বলে সে নাকি আত্মা নামাতে পারে। আমার সাথে তার খুব ভাব, কারণ আমি তার গল্পের শ্রোতা। শ্মশান দেখাশোনা আর মরার নাম নথিভুক্ত করার ফাঁকে যাই গল্প শুনতে। বিভিন্ন দিন বিভিন্ন রকম গল্প। সেদিন আমাকে কথায় কথায় বলল, রাতে নিশি ডাকে জানিস? আমি বললাম, শুনেছি তবে বিশ্বাস হয় না। তোর বিশ্বাসে কিচ্ছু যায় আসে না, তবে বলি শোন, মাঝরাতে কেউ যদি ডাকে, এক ডাকে সাড়া দিবি না, পরিচিতের গলা হলেও না। আমি বোকার মতো বলে ফেললাম, কেন সাড়া দেব না? কোনো মানুষের প্রতি আকর্ষণ থাকলে অনেক সময় নিশি তাকে ডেকে নেয়। আমি কৌতূহলী চোখে গঙ্গাতান্ত্রিকের দিকে তাকালাম। সে বলল, শোন তবে, তোকে আজ একটা ঘটনা বলি। আমার বাবা তারাতান্ত্রিক, পাঠানখালীর একজন বড় তান্ত্রিক ছিলেন। আমাদের বাড়িতে তারামায়ের মন্দির আছে, বাবা তারামায়ের উপাসক। বহু মানুষ এসে বাবার পায়ে পড়ে তাদের সমস্যা নিয়ে। বাবা সবাইকে বিধান দেন, উপকার পেয়ে লোকে ধন্য ধন্য করে। ছোটবেলা থেকেই আমি বাবার সাথে মন্দিরে কাজকর্ম করতাম। একদিন বাবা আমায় ডেকে বললেন, দেখ গঙ্গা, আমাকে কামাখ্যা মা ডাকছে, আমাকে একবার গৌহাটি যেতে হবে, এবারের উৎসবের সময়। তুই সেই সময়টা মাকে দেখাশোনা করবি, দেখবি মায়ের সেবার কোনো ত্রুটি যেন না হয়। আমাকে সব বুঝিয়ে দিয়ে বাবা চলে তো গেলেন কামাখ্যায়। আমিও মায়ের সেবা আর মন্দিরের বাকি কাজকর্ম করতে লাগলাম। একদিন এক সাধু আমাদের মন্দিরে এসে হাজির। আমাকে মন্দিরে মায়ের কাজ করতে দেখে আমার উপর খুব প্রীত হলেন। আমিও যতটা পারি সাধু মহারাজের সেবা করতে লাগলাম। একদিন মহারাজ আমাকে বললেন, কালে কালে তুইও বড় তান্ত্রিক হতে পারবি। তোদের গ্রামে একটা বড় বিপদ আসছে, কার ঘরে হবে সেটা বুঝতে পারছি না, তাই এখানে কয়েকদিন আমি থাকব। তুই গ্রামের সব লোকেদের বলে দে, মাঝরাতে কেউ যেন বাড়ির বাইরে না যায়। সেই মতো আমিও সবাইকে তাই বলে দিলাম। তা সত্ত্বেও এক অমাবস্যার রাতে জন্মেঞ্জয়কে নিশি ডাকল। সে রাতের বেলা নিজের বাড়িতে শুয়ে ঘুমাচ্ছিল। পরদিন সকালে আর তাকে দেখা গেল না। তার বুড়িমা বলল, তাকে নাকি মাঝরাতে কেউ নাম ধরে তিনবার ডেকেছিল। জন্মেঞ্জয়ের খোঁজে চারিদিকে তোলপাড় শুরু হল। এদিকে আমার বাবা ও কামাখ্যা থেকে মায়ের দর্শন শেষে ফিরে এলেন। সাধু মহারাজকে দেখে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। বাবাকে মহারাজ বললেন, তোর বেটা খুব ভালো যোগী হবে, তবে ওকে অনেক জায়গা ঘুরতে হবে, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখতে হবে। বাবা বললেন, তা না হয় হবে, কিন্তু গ্রাম থেকে একটা লোক অদৃশ্য হয়ে গেল, কেউ কিচ্ছু বুঝতে পারল না। মহারাজ বললেন, এটার জন্যই তো তোর অপেক্ষায় বসে আছি, এটা আমার একার কাজ না। আজ অমাবস্যা, আজ রাতে তুই আর আমি একসাথে পূজায় বসে মায়ের কাছে জানতে চাইব ব্যাপারটা। এরপর রাত ১২টায় দুজনে আসনে বসে যজ্ঞ করা শুরু করলেন। সারা রাত ধরে যজ্ঞ চলল। ভোরে স্নান সেরে মন্দির থেকে ঘরে ফিরলেন বাবা আর মহারাজ। দুজনের চোখ একদম রক্তের মতো লাল। বাবা আর সাধু মহারাজ আমাকে বললেন বৈকালে গ্রামের সবাইকে বাড়ির মন্দিরে হাজির থাকার জন্য। এই শুনে আমি গ্রামের সবাইকে খবর দিয়ে দিলাম। এরপর বিকালে সবাই এসে দাঁড়ালো মন্দিরের সামনে বাবার কথা মতো। বাবা সবাইকে বললেন, শোনো তোমরা, জন্মেঞ্জয়কে সেদিন রাতে নিশিতে নিয়ে গেছে, কোথায় রেখেছে এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে বড় কোনো ঝাঁকড়া গাছের ওপর রেখেছে। এই শুনে সবাই গ্রামের বড় গাছগুলো খুঁজে দেখতে লাগল। এইভাবে খোঁজাখুঁজি করে বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু জন্মেঞ্জয়ের কোনো খবরই পাওয়া গেল না। আমাদের গ্রামেরই ছেলে সদুচরণের শ্বশুর বাড়ি হেরেডাঙা, তো বউকে সেখানে নিয়ে গ্রামে ফিরছিল সদুচরণ। ওর বউয়ের নাকি বাচ্চা হবে। কাটাখালীর বিলের পারে একটা বড় মাঠ, মাঠের এক কোণে একটা বড় বট গাছ। প্রতি সপ্তাহে সেই মাঠে হাট বসে একদিন। অনেকদিন পথ হেঁটে ক্লান্ত হয়ে বট গাছের তলায় এসে বসল সদুচরণ। গ্রামের আরো দু একজন তার মতো ওখানে বসে জিরোচ্ছিল। এরপর সবাই মিলে খোঁজ গল্পে মশগুল হয়ে গেল। এমন সময় একজনের মাথায় গাছ থেকে কি যেন একটা পড়ল। সবাই জিজ্ঞেস করল, এই কি পড়ল গো? মাথায় হাত দিয়ে সে বলল, জলের মতো কি একটা যেন পড়েছে, ওপরের কোনো পাখি টাখির গা থেকে হয়তো পড়েছে। বলতে বলতেই আরেকজনের মাথায়ও পড়ল। এবার সবাই উঠে দাঁড়াল, ওপর দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করল ব্যাপারটা কি। একজন এইবার বলে উঠল, দেখ কার একটা গামছা দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ তাই তো। আমাদের গ্রামের নিতাইয়ের ডানপিটে আর সাহসী বলে খুব নাম ডাক আছে। সে সঙ্গে সঙ্গে কাঁধের গামছাটা কোমরে বেঁধে গাছে চড়তে শুরু করল। বেশ খানিকটা উঠে সে বলল, ওই দেখ একজনের গাছের উপর শুয়ে আছে না? সবাই বলল, কাছে গিয়ে দেখ। কাছে গিয়ে নিতাই চিৎকার করে বলল, তোমরা সবাই গাছে উঠে এসো, দেখো একজন লোক মরে পড়ে রয়েছে। বলেই সে তরতর করে গাছ থেকে নেমে এলো। এই শুনে সবাই খুব ভয় পেয়ে গেল, ছুটল গ্রামের দিকে। গ্রামে ঢুকে সবাই মিলে হইচই বাঁধিয়ে দিল আর গ্রামের সব লোক জড়ো হয়ে গেল। সবাই মিলে ছুটল কাটাখালী বিলের দিকে। গ্রামের সব সাহসী ছেলেরা গাছে চড়ল। একজন দেখে চেঁচিয়ে বলল, জন্মেঞ্জয়কে পাওয়া গেছে। সবাই হতচকিত। যাই হোক, এরপর অনেক চেষ্টার ফলে জন্মেঞ্জয়কে সাবধানে গাছ থেকে নামানো হলো। তখনও সে অচেতন হয়ে আছে। এদিকে একদল গ্রামবাসী মন্দিরে গিয়ে বাবাকে সব বলেছে। সাধু মহারাজ নির্দেশ দিলেন জন্মেঞ্জয়কে যেন এখানেই নিয়ে আসা হয়। সেই মতো সকলে জন্মেঞ্জয়কে নিয়ে এলো মন্দিরে। মন্দিরের চাতালে তাকে শুয়ে দেওয়া হলো। বাবা আর সাধু মহারাজ তাকে বড় করে ঘিরে একটা গণ্ডি কাটলেন। সেই গণ্ডির মধ্যে কাউকে ঢুকতে নিষেধ করা হলো। তারপর গ্রামবাসীদের জন্য আরেকটা বড় গণ্ডি কাটা হলো। সবাইকে বলা হলো গণ্ডির বাইরে না বেরোতে। তার সাথে এটাও বলা হলো যে গণ্ডির বাইরে বেরোলেই কিন্তু বিপদ হবে। এই শুনে সবাই ব্যাপারটা দেখবার জন্য গণ্ডির মধ্যে অপেক্ষা করতে লাগলো। মহারাজ আর বাবা আমাদের তাদের সঙ্গে নিয়ে শুরু করলেন প্রক্রিয়া। একটা হোম কুণ্ড জ্বালিয়ে তাতে আহুতি দেওয়া শুরু করলেন। নিজেদের শরীর বন্ধ করলেন। তারপর মন্ত্রপুত জল ছেটাতে লাগলেন জন্মেঞ্জয়ের দেহে। অল্প কিছুক্ষণের মধ্যে ধেলো একটা বিশাল ঝড়। গাছের ডাল মরমর করে ভাঙতে ভাঙতে সে কি দাপট আর উথাল পাথাল ঝড় বইতে শুরু করল। সামনে যা পাচ্ছে আছড়ে ফেলে দিচ্ছে। একটা কুকুর ওই দেখে কেউ কেউ করে ছুটে পালালো। গ্রামের লোকেরা তো ঠক ঠক করে কাঁপছে আর এদিকে জন্মেঞ্জয় আস্তে আস্তে সাড়া দিচ্ছে। হঠাৎ শুরু হলো একটা মেয়েলি কণ্ঠে চিৎকার, আর আমি তোদের কি ক্ষতি করেছি যে তোরা আমার কাছ থেকে ওকে ছিনিয়ে আনলি? মহারাজ জিজ্ঞাসা করলেন, কে তুমি? সঙ্গে সঙ্গে একটা বড় কাঠের টুকরো কোথা থেকে ছুটে এলো আমাদের দিকে। গণ্ডির বাইরে আছড়ে পড়ল। এইসব দেখে গায়ের কিছু মেয়ে পুরুষ তো ভয়েই কেঁদে ফেলল। বাবা শান্ত হয়ে বললেন, তুমি কে মা? আমি ওর বউ, মনে নেই? গত বছর 3 দিনের জ্বরে আমি চলে গেলাম, ও তো ভালোই আছে, আর একটা বিয়ে করার মতলব ভাবছে। আমি ওকে খুব ভালোবাসি, তাই তো আমার কাছে নিয়ে রেখেছিলাম। তোমরা আমার ঘর ভেঙে দিলে, আমিও তোমার ঘর ভেঙে দিব। বলতে বলতেই আমাদের ঘরের একটা টিন খসে পড়ল। বাবা আর মহারাজ হোমযজ্ঞ আরো বাড়িয়ে দিলেন, জোরে জোরে মন্ত্র পাঠ করতে লাগলেন। কিছুক্ষণ এইভাবে যাবার পর ঝড় আস্তে আস্তে স্তিমিত হয়ে এল। বাবা বললেন, আমি যদি তোমার মুক্তির ব্যবস্থা করে দেই তাহলে তুমি ওকে ছেড়ে চলে যাবে তো? বাতাস থেকে কণ্ঠ ভেসে এলো, ছাড়তে পারি, কিন্তু ওকে আমি কিছুতেই আর বিয়ে করতে দেব না। বাবা বললেন, ঠিক আছে, ও আর বিয়ে করবে না, তাহলে তুমি রাজি তো? মেলি কণ্ঠ এবার আস্তে আস্তে ঝিমিয়ে এলো, বলল, হ্যাঁ, কিন্তু আমার কথা যদি অমান্য করে? বাবা বললেন, না, সেটা ও করবে না, সে দায়িত্ব আমার। এবার তুমি মুক্তি নাও আর ওকেও বাঁচতে দাও। আমি এখন মুক্তি নেব না, তবে এখনকার মতো ছেড়ে ওকে চলে যাচ্ছি, কিন্তু যদি আমার কথার অন্যথা হয় তবে তোমরা দুজনেই এর ফল ভোগ করবে। বাবা বললেন, পেতলের জল ভর্তি খড়াটা তো দেখতেই পাচ্ছ, ওটা ফেলে প্রমাণ করে দিয়ে যাও যে তুমি চলে যাচ্ছ। জল ভর্তি ঘড়া একবার শূন্যে উঠে মাটিতে আছড়ে পড়ল, আর একটা ঝড় বয়ে কোথায় যেন মিলিয়ে চলে গেল। জন্মেঞ্জয় এবার আস্তে আস্তে উঠে বসল। এক গ্লাস দুধ আগে থেকেই রাখা ছিল, সেটা খেয়ে সে বলল, সে কিছুই জানে না, শুধু জানে রাতে একটা শাড়ি পরা মেয়ে ছেলে তাকে জড়িয়ে ধরে রাখত। বাবা তাকে সব খুলে বললেন আর একটা তাবিজ দিলেন, আর পই পই করে বলে দিলেন বিয়ের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলতে। কিন্তু চোরা না শোনে ধর্মের কাহিনী, বছর ঘুরতে না ঘুরতেই পয়সার লোভে কাউকে কিছু না জানিয়ে দূর গ্রামে গিয়ে বিয়ে করে বসল জন্মেঞ্জয়। বিয়ের রাতেই ঘরের বাইরে বিড়ি খেতে গিয়ে মা মনসার বাহনের এক ছোবলেই খতম। আর আমার বাবাও সেই রাতে মারা গেলেন। গ্রামের মন্দির থেকে পূজা সেরে বাড়ি আসছিলেন, রাস্তায় পড়েছিল দেহটা, ঘাটটা কি যেন ভেঙে দিয়েছে। এই বলে কাজার কলকেটা হাতে তুলে নিল গঙ্গাতান্ত্রিক।
তো প্রিয় শ্রোতা, আর সময় নষ্ট না করে চলুন চলে যাই আমরা গঙ্গাতান্ত্রিকের দ্বিতীয় গল্পে। এই গল্পের নাম অতৃপ্ত আত্মা। সেদিন সকাল থেকেই আকাশের মুখ ভার, শ্মশানে মরাও আসেনি, সারাদিন শুয়ে বসে থেকে এমনিতেই আলস্য ধরে গেছে। বিকেল থেকেই শুরু হলো প্রকৃতির প্রলয় নাচন, একদিকে ঝড়ের তাণ্ডব, অন্যদিকে বিদ্যুতের ভুকুটি আর বাজের প্রবল শব্দ, সাথে অঝোরে বৃষ্টি, সারা এলাকা বিদ্যুৎবিহীন, আলো বলতে শুধু মোমবাতি আর হ্যারিকেন, সব মিলেমিশে একটা ভৌতিক পরিবেশ। এই পরিবেশে ভূতের গল্প শুনতে ইচ্ছা হয়। চেঁচিয়ে ডাকলাম গঙ্গাতান্ত্রিককে, সে ঘরে আসতেই বললাম, দেখো আজ আর রাত্রিরে রান্না করতে ইচ্ছে করছে না, আমি চাল ডাল আলু ডিম তেল নুন সব দিচ্ছি, তুমি তোমার সেবিকা কালীকে ভালো করে খিচুড়ি রাখতে বলো, আমরা সবাই মিলে রাতে খাব। সব শুনে বলল, মন্দ বলিস নি, দাঁড়া কালীকে ডাকি। কালী এসে সব শুনে রাজি হল, আমার ঘরের পাপড়গুলোও নিয়ে গেল রাতে জমিয়ে খাওয়া হবে বলে, আর গঙ্গাতান্ত্রিক থেকে গেল আমার ঘরে। আমি বললাম, হয়ে যাক না তোমার গাঁজাখুরি গল্পের একটা। সে গম্ভীর হয়ে বলল, তুই যতই আমাকে ব্যঙ্গ করিস না কেন, আমি জীবনে অনেক কিছু দেখেছি যা তোদের স্বপ্নেরও অতীত। একটু থেমে আবার শুরু করল গঙ্গাতান্ত্রিক, আজ তোকে বলি আমার জীবনের আর একটা অভিজ্ঞতার কথা। আমি এখন যেমন রক্ত বস্ত্র পরে থাকি, একটা সময় সাদা পায়জামা পাঞ্জাবি পরে থাকতাম, তখন আমি যুবক, বাবার অপমৃত্যুর পর মাও বেশিদিন বাঁচল না, আমাদের বাড়িটা কেমন অভিশপ্ত হয়ে গেল, রাতে ভীষণ উপদ্রব শুরু হল, রান্নাঘরে বাসনপত্র ফেলে দেওয়া, কাপড় কেচে মেলে দিলে ছিঁড়ে দেওয়া, এইসব হতে লাগলো।
বুঝলাম তার রাগ এখনো রয়েছে। আমিও আর সেখানে থাকতে সাহস করলাম না। একদিন সেই মহারাজ এসে আমাকে নিয়ে গেল তার সাথে। আমাদের মন্দির আর বাড়ির দায়িত্ব একজন গরিব পুরোহিতের ওপর দিয়ে আমিও ভেসে পড়লাম মহারাজের সাথে। মহারাজ আমাকে নিয়ে এলেন তারাপীঠে, তার গুরুর কাছে। গুরুজি সব শুনলেন। তারপর একরাতে পঞ্চমুণ্ডের আসনে বসে মুক্তি দিলেন সেই অতৃপ্ত আত্মাকে। গুরুজি আর মহারাজের সংস্পর্শে এসে আমার আস্তে আস্তে উন্নতি হতে লাগল। আমি খুব তাড়াতাড়ি তন্ত্রমন্ত্র শিখে নিতে লাগলাম। কিছুদিনের মধ্যেই সাধনার কয়েকটা স্তর পার করে ফেললাম। তখন অল্প স্বল্প কিছু প্রক্রিয়া করতে পারতাম। সাধারণ মানুষদের মাঝেই ঘুরে বেড়াতাম। একটা চায়ের দোকানে নিয়ম করে আড্ডা মারতাম। যারা আমাকে চিনত তাদের অনেকে আমার কাছে আসত। একদিন দেখি আমার পরিচিত একজন আরেকজনকে সঙ্গে নিয়ে আমার কাছে এলো। আমি জিজ্ঞাসা করলাম কি সমস্যা। তিনি আমাকে বললেন যে তাদের প্রায় 10 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। আমি বললাম আমি তো ডাক্তার নই। তিনি বললেন ডাক্তার হাল ছেড়ে দিয়েছে, তাই তিনি আমার চরণে, যদি কিছু করে দেন। আমি বললাম আমি এসব পারি না, তিনি নাছোড় বান্দা। শেষে বললাম দক্ষিণ চব্বিশ পরগনায় বারুইপুর বলে একটা জায়গা আছে, সেখানে মা শিবানীর মন্দির। সামনে শনিবার সকাল 9টার মধ্যে স্নান করে স্বামী স্ত্রী দুজনে যাবেন মন্দিরে পুজো দিতে। পূজার শেষে মন্দিরের পুরোহিতকে বলবেন সব কথা, তিনি যা বলবেন সেটাই হবে। ভদ্রলোক চলে গেলেন, আমিও ব্যাপারটা ভুলে গেলাম। মাস কয়েক পরে আমার সেই পরিচিত লোকটি এসে হাজির। তাকে দেখে আমার সেই ভদ্রলোকের কথা মনে পড়ল যাদের সন্তান হচ্ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আমার কথা মতো তারা গিয়েছিলেন শিবানী পীঠে। মন্দিরের পুরোহিত তাদের একটা ফুল দিয়েছিলেন, বলেছিলেন ভদ্রমহিলাকে একটা তামার পাত্রে গঙ্গা জল ঢেলে তাতে এই ফুলটা ফেলে ভালো কোনো জায়গায় রেখে দিতে। 3 দিন ভোরে উঠে এই ফুলটা গঙ্গা জল থেকে তুলে তার কয়েক ফোঁটা জিভে নিতে। প্রথম দিন সব ঠিকঠাকই ছিল, তৃতীয় দিন দিতে গিয়ে দেখে ফুলটা নেই। পাগলের মতো তন্নতন্ন করে খুঁজেও পাওয়া যায়নি। 3 দিন পর ঘর ঝাঁট দিতে গিয়ে দেখা গেল ফুলটা ঝাঁটার সাথে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো। মন্দিরের পুরোহিত বলেই দিয়েছিলেন সন্তান হবে কি হবে না নিজেই বুঝতে পারবে, আমার কাছে আর আসতে হবে না। তাই তারা বুঝে গেছেন তাদের ভাগ্য, লজ্জায় আর আমার কাছে আসতে পারেনি। একটু থেমে গঙ্গাতান্ত্রিক বলল, এটাকে তুই কি বলবি? তারা কি নিষ্ঠা সহকারে ফুলটা রাখেনি বলতে চাস? পৃথিবীতে অনেক জিনিস আছে যা বুদ্ধি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আমি চুপ করে গেলাম। বাইরে এখনো দুর্যোগ চলছে, খিচুড়ি হতে বেশ দেরি হবে আজ। গঙ্গাতান্ত্রিক গাজার কলকেটা জোরে একটা দম দিয়ে আবার শুরু করল, একবার গিয়েছিলাম গুরুজির সাথে বাংলাদেশ, খুব সুন্দর গ্রাম। মানিকগঞ্জ বলে একটা জায়গায় একজনের বাড়ি গিয়ে উঠলাম, খাতির আপ্যায়ন খুবই পেলাম। একদিন শুনলাম এখানে বালিয়াটি বলে একটা জায়গা আছে, খুব সুন্দর নাকি সেই জায়গাটা। সেখানে নাকি একটা জমিদার বাড়িও আছে। জমিদার বাড়ির নাম শুনে মনটা নেচে উঠল। তারপর একদিন দুপুর নাগাদ রওনা দিলাম জমিদার বাড়ির দিকে। বেলা 4টে নাগাদ গিয়ে পৌঁছলাম জমিদার বাড়িতে। কি বিশাল বাড়ি! ঘুরে ঘুরে দেখতে দেখতে বাড়িটার পিছন দিকে গিয়ে দেখি একটা বড় দিঘি, অনেকগুলো ঘাট। আমি একটা ঘাটে গিয়ে বসলাম, ইচ্ছে হলো একটু জল ছোবার। আস্তে আস্তে জলের কাছে গিয়ে আজলা করে জল তুললাম। ওপর দিকে উঠতে গিয়ে দেখি এক ভদ্রলোক আমাকে দেখছেন। ভদ্রলোককে বেশ সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হল। বললেন, জমিদার বাড়ি দেখতে এসেছেন, ভালো কথা, এদের সম্পর্কে জানা আছে কিছু? আমি মাথা নাড়লাম। ভদ্রলোক দেখলাম বেশ আলাপি, জিজ্ঞাসা করলেন কোথা থেকে এসেছি। বললাম কলকাতা থেকে। শুনে তিনি বললেন তার 2 ছেলে ভবানীমোহন আর শঙ্করমোহন এখন কলকাতায় থাকে, শ্যামবাজার 37B ভূপেন বোস এভিনিউ। আমি ঘাটের সিঁড়ির নিচের দিকের একটা ধাপে বসে পড়লাম, তিনি ওপরের ঘাটের বেদিতে বসলেন। তিনি বললেন, শুনতে চান এই বাড়ির ইতিহাস? আমি সম্মতি জানালাম। তিনি বললেন, শুনুন তবে এই বাড়ির ইতিহাস। তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। 1893 সালে প্রখ্যাত ধনী গোবিন্দরাম সাহা এই বাড়ি তৈরি করেছিলেন। তিনি ছিলেন নুনের ব্যবসায়ী। এটা 7 মহলা বাড়ি, প্রায় 6 একর জমির ওপরে। এই জমিদারির উত্তর দিক দিয়ে বয়ে গেছে গাজীখালী নদী। সেই নদী দিয়ে তিনি নুনের ব্যবসা চালাতেন। গোবিন্দরামের ছেলে হরিমোহন এই বাড়ির কিছুটা বানিয়েছেন। এই বাড়িতে ছিল 200 খানা ঘর, আজ সবই প্রায় ভেঙে গেছে। হরিমোহনের ছেলে চাঁদমোহন তার বাবার মৃত্যুর পর এই ব্যবসাতেই মন দেয় এবং অনেক উন্নতি করে। কিন্তু চাঁদমোহনের ছেলে ভূপতিমোহন সেই রকম কাজের ছিল না, ছিল প্রচণ্ড অলস, সবসময় সেজেগুজে থাকতে ভালোবাসত। তার স্ত্রী সর্বাণী দেবীর ছিল অত্যন্ত সোনার গহনার শখ, স্বর্ণকারের আনাগোনা লেগেই থাকত সবসময় বাড়িতে। তাদের 2 সন্তান, 2 সন্তানের মাতা হওয়া সত্ত্বেও সর্বাণী দেবীর গহনার শখ তাকে ছাড়তে চাইত না। তিনি তার নিজের কাছে সবসময় গহনাগুলি রেখে দিতেন। এই সুযোগে ব্যবসার নাম করে ভূপতিমোহন অন্য নারীতে মেতে ওঠেন। কলকাতায় উর্মিলা বলে এক সুন্দরী মেয়ের তিনি ছিলেন বাধা বাবু। সর্বাণী দেবীর সোনার গহনার কথা মদের ঝোঁকে একবার তিনি উর্মিলাকে বলে দিয়েছিলেন। তখন থেকেই উর্মিলার মনে লোভ জন্মায়। এমনভাবেই দিন কাটছিল। একবার সর্বাণী দেবীর খুব অসুখ হল, একেবারে শয্যাশায়ী, রোগ সারতেই চায় না। কলকাতা থেকে ডাক্তার এলো, আর কিভাবে ভূপতিকে বুঝিয়ে উর্মিলা গেল ভূপতিমোহনের জমিদারিতে। সব চেষ্টা হল ব্যর্থ, মারা গেলেন সর্বাণী দেবী। কিছুদিনের জন্য ওখানেই রয়ে গেল উর্মিলা। একদিন কথায় কথায় উর্মিলা সর্বাণী দেবীর সেই গহনার বাক্স দেখতে চাইলেন। ভূপতিমোহন কিছুতেই রাজি নন। অনেক অনুনয় বিনয় করার পর ভূপতি উর্মিলার সামনে খুললেন সেই গহনার বাক্স। গহনা দেখে হতবাক হয়ে গেল উর্মিলা। লোভে তার মন চঞ্চল হয়ে উঠল। ভূপতিমোহনকে মদে আসক্ত করে মেকি ভালোবাসা দেখিয়ে সে আদায় করে নিল সর্বাণীর গহনার বাক্স। তারপর একদিন উর্মিলা রওনা দিল কলকাতার পথে, মন তার আনন্দে ভরপুর। কলকাতায় ফিরে সে অনেক সাবধানে লোহার সিন্ধুকে তুলে রাখল গহনার বাক্স। রাতের বেলা ঘুমোচ্ছিল উর্মিলা, হঠাৎ কিসের একটা শব্দ শুনে ঘুম গেল ভেঙে তার। ঘরের মধ্যে কে যেন একজন চলে বেড়াচ্ছে, একটা নারী শরীর। দেখে ভয় হাত পা ঠান্ডা হয়ে গেল উর্মিলার। চিৎকার করার চেষ্টা করল, কিন্তু গলা দিয়ে একটা শব্দও বের হল না। পরের দিন সকালে সে ব্যাপারটা তার সই চাপাকে বলল, কিন্তু গহনার বাক্সের কথাটা সে চেপে গেল। সেদিন রাতে তার ঘরে এক মালদার বাবু নিয়ে ফুর্তি করতে করতে মাঝরাত হয়ে গিয়েছিল। প্রচুর টাকাও রোজগার করেছিল। বাবু চলে যাবার পর সে টাকাগুলো লোহা সিন্ধুকে রাখতে গিয়ে সে সিন্ধুক খুলল। টাকাগুলো রেখে সে গহনার বাক্সটা হাতে নিল। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারে একটা হাত তার দিকে এগিয়ে এলো। এক ঝটকায় তার হাত থেকে গহনার বাক্সটা কে যেন কেড়ে নিল। প্রায় অজ্ঞানের মতো হয়ে গেল উর্মিলা। জ্ঞান ফিরতেই দরজা খুলে চিৎকার করতে লাগলো। সবাই ছুটে এলো। উর্মিলার কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল। তারপর প্রতি রাতে উর্মিলা দুঃস্বপ্ন দেখতে লাগলো। এরপর কয়েক সপ্তাহের মধ্যেই সে ধীরে ধীরে পাগল হয়ে গেল। খবর পেয়ে ছুটে এলেন ভূপতিমোহন। তিনি সব শুনলেন। উর্মিলার জায়গা হল পাগলাগারদে। ভূপতিমোহন খুবই মর্মাহত হলেন। একদিন কি কাজে যেন তিনি সর্বাণীর ঘরে গেছেন। সর্বাণীর আলমারি খুলে তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন। তখন ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, শুধু বিস্ফোরিত নেত্রে তাকিয়ে আছেন একদিকে। আলমারির এক কোণে বহাল তবিয়তে অবস্থান করছে সর্বাণীর সেই গহনার বাক্স। তিনি চেঁচিয়ে ডাকলেন তার বিধবা বোন কামিনীকে। তার সামনে খুললেন সেই গহনার বাক্স। সব ঠিক আছে, অথচ তার পরিষ্কার মনে আছে তিনি এটা দিয়েছিলেন উর্মিলাকে। এটার জন্যই আজ উর্মিলার এই অবস্থা।
তিনি গহনার বাক্স তার বোনের জিম্মায় দিয়ে দিলেন আর বলে দিলেন, এইগুলো অর্ধেক অর্ধেক ভাগ পাবে তার দুই পুত্রবধূ। পুত্রদের তিনি কলকাতায় পড়তে পাঠালেন শ্যালকের কাছে, সেই থেকে তারা কলকাতাতেই আছে। আর এই ঘটনার কিছুকাল পরেই ভূপতি মোহন মারা যায়। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনি এত খবর জানলেন কি করে? আপনি কি এই জমিদার বংশের কোনো শরী? তিনি হাসতে শুরু করলেন, তারপর আবার একটু হেসে বললেন, আমি ভূপতি মোহন। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। সন্ধ্যার অন্ধকারে তাকে আর দেখা গেল না। আমি অবাক চোখে ওপরের দিকে তাকিয়ে রইলাম। বাতাসে তখনও তার হাসি ভেসে বেড়াচ্ছিল। দেখা গেল কালীকে খিচুড়ির হাঁড়ি নিয়ে ঘরের ভেতর ঢুকতে। রান্না হয়ে গেছে, এবার কেটে বসো, কালীর নির্দেশ। তো এটাই ছিল গঙ্গাতান্ত্রিকের দ্বিতীয় ঘটনা, এবং এর আগে তো আমরা তার প্রথম ঘটনাটি শুনেই এলাম। তো আপনাদের কাছে এই ঘটনা কেমন লাগলো আমাদেরকে জানাবেন। এই সিরিজের আরও কিছু ঘটনা রয়েছে, সেগুলো শুনতে আপনারা আগ্রহী কিনা সেগুলো আমাদেরকে জানাবেন। সো আর দেরি না করে চলেন আমরা চলে যাই পরবর্তী ঘটনায়। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প। শিক্ষা মানুষের জীবনকে কিভাবে শেষ করে দেয় সেটাই পুরো গল্পটা শুনলে বুঝবেন। পকেট থেকে ফোনটা বের করে আবির ফোন করলেন শুভকে।
হ্যালো, এই শুভ, কই রে তুই? কেন, কি হইছে, বলবি কিছু? আমি মাঠে খেলতে আসছি। আরে সবসময় খেলা নিয়ে পড়ে থাকিস কেন বলতো? তাহলে কি করব, তোর জিএফ এর সাথে প্রেম করবো নাকি? শালা কি বলবি সেটা বল। আরে কথা আছে, এক জায়গায় যেতে হবে, দেখা কর। আচ্ছা তুই থাক, আমি আসছি। এই বলে শুভর সাথে দেখা করলো আবির।
আবির ও শুভ দুজনে খুবই ভালো বন্ধু। শুভর সাথে দেখা হবার পর আবির বলল, শুভ চল এক জায়গায় যেতে হবে। কোথায় যাব? সেই কখন থেকে বলছিস কোথাও যাবি? আরে বলবি তো যাবটা কোথায়। আরে ভাই আর বলিস না, আমার ছোট বোনকে তো চিনিস তাই না? ও বেশ কিছুদিন ধরে ঘুমের মধ্যে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। ওকে কিছু জিজ্ঞেস করলে ও বলে একটা সাদা কাপড় পরা কেউ এসে ওর গলা চেপে ধরে। বুঝলাম, তা এখন কি করবি, কোথায় যাব আমরা? একটা কবিরাজের কাছে যাব, চল। ওই যে নদীর ওপারে উজানতলি আছে না, ওখানে একটা কবিরাজ আছে, চল। রাত হবার আগে আবার ফিরে আসতে হবে। এই বলে কবিরাজের কাছে চলে গেল আবির ও শুভ। কবিরাজের কাছে গিয়ে সব কথা খুলে বলল আবির। কবিরাজ আবিরের কথা শুনে বললেন, একটা জিনের নজর পড়ছে, জিনটা আপনার বোনকে পছন্দ করে। এটা নিয়ে টেনশন করবেন না, আমি আমার সাথে থাকা জিনদের পাঠাবো, আপনার বাড়িতে যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। কবিরাজের মুখে কথাগুলো শুনে শুভ বলে উঠল, আচ্ছা তাই নাকি, আপনার সাথে জিন থাকে বুঝি? কয়টা জিন থাকে, এরা কি সব কথা শুনে আপনার? শুভর কথা শুনে কবিরাজ মুচকি একটা হাসি দিয়ে বললেন, ওরা আমার সব কথা শুনে, কারণ ওদেরকে আমি বশ করেছি। অনেক সাধনার পর ওরা আমার সাথে থাকতে শুরু করেছে। যাই হোক, কবিরাজের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসার পথে শুভ আবিরকে বলল, এই আবির, বিষয়টা খুব মজার না, জিনদের দিয়ে কাজ করানো, জিনদের বসে আনা, বাহ ভাবতেই তো ভালো লাগে। ভালো না ছাই, বাদ দে তো এসব, শোন যতটা সহজ ভাবিস এগুলো এত সহজ কাজ না, এগুলো বাদ দে।
না বাদ দিব না, বিষয়টা আমার কাছে ভালোই লেগেছে, আমিও কবিরাজি কাজ শিখতে চাই। এটা শুনে আবির বলল, এ মাথা ঠিক আছে তো, কি বলিস এগুলা, এসব কাজ অনেক কঠিন, পারবি না। আমি পারবো, তুই শুধু দেখে যা, আমি কালকেই কবিরাজের সাথে কথা বলবো, ওনাকে রিকোয়েস্ট করবো আমাকে যেন কবিরাজি করা শেখায়। ওকে অনেক বুঝানোর পর বুঝল না, কি আর করার, সেদিনের মতো দুজন দুজনের বাসায় চলে গেলাম। তার পরের দিন শুভ ঠিকই চলে যায় কবিরাজের কাছে। কবিরাজের কাছে গিয়ে শুভ বলল, চাচা আমি আপনার কাছে কবিরাজি শিখতে চাই, আমিও চাই জিনদের বসে আনতে, ওদের খুশি করতে। শুভর মুখে কথাটা শুনে কবিরাজ বললেন, যা বলছো বলছো, আর বলবা না, এসব ভুলে যাও, মাথা থেকে ছেড়ে ফেলো এসব। কবিরাজি শেখা, জিনদের খুশি করা এত সহজ না, এর জন্য অনেক কঠিন ও ভয়ানক কাজ করতে হয়। এসব শুনে শুভ বললেন, প্লিজ না করবেন না, যত কঠিনই হোক না কেন আমি পারবো, আপনি বলেন শুধু কি কি করতে হবে আমাকে। না পারবে না, শেষবারের মতো বুঝিয়ে বলছি, চলে যাও। না আমি পারবো, বলেন কখন কি করতে হবে। কবিরাজ বললেন, তুমি অনেক জেদি ছেলে, ঠিক আছে তোমাকে সব শিখাবো, তার আগে আমাকে কিছু কাজ করতে হবে, তাতে তোমার সাহসের পরিচয় হবে, কাজও হবে। ঠিক আছে বলেন কি কাজ করতে হবে আমাকে। তখন কবিরাজ বললেন, দুদিন পর অমাবস্যার রাত, সেই রাতে কবরস্থানে গিয়ে একটা লাশের মাথা কেটে নিয়ে আসতে হবে, যেই লাশটা কিছুদিন হইছে মাটি দিছে, দুই তিন দিন রাখা লাশের মাথা হলে ভালো হয়, খুঁজে দেখবা নতুন কবর কোথায়, সেটা খুঁড়ে সেই লাশের মাথা নিয়ে আসতে হবে। সেই মাথা দিয়ে আমি সাধনা করে জিনদের খুশি করব আর বসে আনব তোমার জন্য। কবিরাজের কথা শুনে শুভ সামনে পিছনে না ভেবেই রাজি হয়ে যায়। কবিরাজি শেখার ভূত ওর মাথায় এমন ভাবে চেপেছিল যে সামনে কি হতে পারে সেটা না ভেবেই রাজি হয়ে যায় কবিরাজের কথায়। তার ঠিক দুই দিন পর রাত ১২টা, শুভ হাতে একটা লাইট ও সাথে ছোট একটা বস্তা নিয়ে কবরস্থানের দিকে এগোতে লাগল। চারিদিকে বেশ অন্ধকার, চোনাকি পোকা উঠছে, দূর থেকে ভেসে আসছে শেয়ালের ডাক, চারিদিকটা খুব নীরব। শুভ হাঁটতে থাকে সেই কবরস্থানে যাবার পথে, হঠাৎ পেছন থেকে একটা ডাক আসে। শুভ পেছনে ফিরতেই দেখে সাদা চাদরের শরীর ঢাকা একজন বলছে, কোথায় যাচ্ছিস, ফিরে যা ফিরে যা। লোকটার কথায় শুভ কান না দিয়ে বলল, কে আপনি আর এত রাতে এখানে কি করছেন, আমাকে এত জ্ঞান দিতে হবে না, এই বলে সামনে এগোতে লাগলো শুভ। এক সময় পৌঁছে গেল কবরস্থানে, শুভ শরীর শিউরে উঠছে, আগে কখনো এরকম কাজ করেনি, এত রাতে তাও একা। যাই হোক, কবরস্থানে ঢুকে সে খুঁজতে লাগলো নতুন কবর কোথায়। খুঁজতে খুঁজতে শেষের এক কোণে একটা কবর দেখতে পেল। শুভ আর দেরি না করে খুঁড়তে লাগলো সেই কবরটা। কবর খুঁড়ছে আর আশেপাশে লক্ষ্য করছে কেউ আসে কি না। একসময় কবর খোঁড়া হয়ে গেল, সে দেখল শুভর শরীর কাঁপছে, সে হাতে একটা ছুরি নিয়ে নিচে নামল, নেমে লাশের মাথাটা কেটে ফেলল। হাতে রক্ত লেগে গেছে, কাটা মাথা থেকে বেয়ে রক্ত মাটিতে পড়ছে। শুভর কাটা মাথাটা নিয়ে যখন কবর থেকে উপরে উঠল, তখন সেই কাটা মাথাটা কথা বলতে শুরু করল, এই কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে, আমার মাথা দিয়ে যা বলছি। কথাটা শুনে শুভ এদিক সেদিক খুঁজতে লাগলো কোথা থেকে আওয়াজ আসে। যখন সে কাটা মাথাটার দিকে তাকালো, তখন দেখল কাটা মাথাটা বড় বড় চোখ করে শুভর দিকে তাকিয়ে হাসছে আর বলছে, আমার মাথাটা রেখে যা, কি রে মাথা নিবি না। এটা কিভাবে সম্ভব, ভয়ে শুভ হাত থেকে ফেলে দিল শরীর থেকে কাটা মাথাটাকে, মাথাটা মাটিতে পড়ে গিয়েও হাসতে লাগলো। এদিকে ঠিক তখনই চারিদিক থেকে হাসির আওয়াজ আসতে লাগলো, সব কবর থেকে মাটি ফেটে কালো হাত বেরিয়ে আসতে লাগলো, কি ভয়ানক অবস্থা। শুভর হার্ট বিট বেড়ে গেল, মুহূর্তে শরীর কাঁপতে লাগলো, জীবনের মায়া ভেবে সব রেখে দৌড়াতে লাগলো সে, কিন্তু কবর থেকে উঠে আসা কালো হাত শুভর পা টেনে ধরল, শুভ মাটিতে পড়ে গেল আর চিৎকার করতে লাগলো। ঠিক তখনই সেই কালো হাতগুলো শুভকে টানতে টানতে কবরের দিকে নিয়ে যেতে লাগলো। কবর থেকে বের হওয়া কালো হাতগুলো শুভর পা ধরে টেনে নিয়ে যাচ্ছে কবরে। শুভ ছটফট করতে লাগলো, চিৎকার দিয়েও কোনো কাজ হচ্ছে না, এই বুঝি মারা যাবে শুভ। হাতটা শুভর পা ধরে টেনে মাটির নিচে নিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় কবিরাজ এসে উপর থেকে শুভর হাত টেনে ধরলেন আর বললেন, এই ছেলে কি হয়েছে তোমার, তুমি মাটিতে শুয়ে এরকম ছটফট করছো কেন? কবিরাজের কথায় শুভ বলল, আমি অনেক ভয় পেয়েছি, আমি লাশের মাথাটা কাটার পর সেটা হাসতে থাকে আর মাটি ফেটে হাত বেরিয়ে এসে আমার পা ধরে টানতে থাকে, তাই তো ছটফট করছি। এসব শুনে কবিরাজ বললেন, কোথায় কবরস্থান? এখানে তো কোনো কবরস্থান নেই, এখানে তো বটতলা, তুমি এই বটতলায় শুয়ে কি করছো? তুমি মায়ার বাঁধনে পড়েছো, কবরস্থানে যাওয়ার আগে কেউ তোমার মায়ায় ফেলেছে, আগেই বলেছিলাম এটা এত সহজ কাজ নয়, বাসায় ফিরে যাও। কবিরাজের কথা শুনে শুভ অনুরোধ করতে লাগলো, প্লিজ আমাকে আরেকটা সুযোগ দিন, আমি তিন দিনের মধ্যে আপনাকে কাটা মাথায় এনে দেব, প্লিজ। শুভর কথায় কবিরাজ বলল, ঠিক আছে আজকে বাসায় যাও, কালকে দেখা করো আমার সাথে, আমি বলবো কি করতে হবে। এই শুনে বাসায় চলে গেল শুভ। পরের দিন শুভ কথা মতো দেখা করল কবিরাজের সাথে। দেখা হতেই কবিরাজ বললেন, মনে সাহস রাখবে, যখন লাশের মাথাটা কাটবে তখন হয়তো অনেক আওয়াজ পাবে, অনেক কিছু দেখবে, এগুলোর দিকে খেয়াল করবে না, মাথাটা নিয়ে সোজা হাঁটতে লাগবে, ভুলেও পেছনে ফিরে তাকাবে না। কবিরাজের কথা শুনে সেদিনের মতো বাসায় আসলো শুভ। পরের দিন সন্ধ্যার পর ছুরি বস্তা ও লাইট নিয়ে চলে গেল কবরস্থানে। সেখানে গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থেকে শুভ ভাবল, রাতটা একটু গভীর হলে কবর খুঁড়ে লাশের মাথা কাটবে, তো কথা মতো ঘণ্টাখানেক পর শুভ একটা নতুন কবর থেকে মাটি সরাতে লাগলো। ভয় লাগছে, তবুও কাজটা করতে হবে। কবর খোঁড়া শেষে শুভ কবরে নিয়ে লাশের দেহ থেকে মাথাটা কেটে নেয়। শরীর কাঁপছিল ওর। মাথাটা কেটে এক লাফে উপরে উঠে শুভ মাথাটা বস্তার ভেতরে ঢুকিয়ে নেয়। কোনোভাবে সেই কবরটা মাটি চাপা দিয়ে হেঁটে আসছিল। শুভ যখন কবরস্থান থেকে বের হবে তখন পেছন থেকে একটা ডাক আসে। ডাকটা ছিল ওর বন্ধু আবিরের। আবির পেছন থেকে বলে ওঠে, আরে শুভ, এই শুভ, কি রে শোন। এটা শুনে শুভ কবিরাজের কথা ভুলে ভুল করে পেছনে তাকায়। শুভ পেছনে তাকাতেই দেখতে পায় আবির দাঁড়িয়ে আছে ওখানে। শুভ আবিরকে দেখে বলে, কি রে আবির, তুই এখানে কি করছিস, কিভাবে আসলি এখানে? শুভর কথা শুনে আবির বলে, আরে আমি তো তোর পিছে পিছেই আসছি, কাজ শেষে একাই চলে যাচ্ছিস। আরে বোকা, তোর যদি লাশের মাথাই লাগবে তাহলে আমাকে বলতি। এই বলে আবির নিজের মাথাটা নিজেই এক কোপে কেটে ফেলে। মাথাটা নিচে পড়ে যায় আর তখন সেই মাথাটা বলে ওঠে, এই দেখ মাথা কেটে ফেললাম, আয় মাথা নিবি, নিয়ে যা। এগুলো দেখে শুভর মাথা ঘুরতে থাকে। শুভ বুঝে ফেলে এটা ওর বন্ধু আবির না, কেউ ওকে মায়ার জালে আটকাতে চাচ্ছে, কেউ ভয় দেখাতে চাচ্ছে। এসবে ভয় না পেয়ে একটা দৌড় দেয় বাড়ির দিকে। হঠাৎ দাঁড়িয়ে যায় শুভ, ওর সামনে রাস্তা আটকে আছে একটা কালো ছায়া। শুভ লাইট মারতেই যা দেখলো তাতে ওর জ্ঞান হারানোর মতো অবস্থা। শুভ দেখল যে লাশের মাথা কেটেছে সেই লাশের দেহটা মাথা ছাড়া সামনে দাঁড়িয়ে আছে। তার চেয়ে ভয়ানক কাণ্ড হলো শুভর হাতে থাকা বস্তার ভেতর থেকে সেই কাটা মাথা কথা বলে উঠল। কি হচ্ছে এসব? শুভ ভয়ে বস্তাটা ছুঁড়ে ফেলে মাটিতে। সামনে থেকে সেই মাথা ছাড়া দেহটা এগোতে লাগে শুভর দিকে। শুভ পেছন ফিরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু সে তো নড়াচড়া করতে পারছে না, ওর পুরো শরীর যেন অবশ হয়ে গেছে। শুভ গলা ফাটিয়ে চিৎকার করছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। একসময় সেই ভয়ানক মাথাবিহীন দেহটা শুভর গলা চেপে ধরে। শুভ ছটফট করতে থাকে, মাথা ছাড়া দেহটা শুভর গলা চেপে ধরে। শুভ ছটফট করতে থাকে কিন্তু কোনোভাবে নড়াচড়া করতে পারছে না। হঠাৎ একটা আওয়াজ হলো, ঠিক তখনই সেই মাথাবিহীন ভয়ানক অবয়বটা শুভর গলা ছেড়ে দিয়ে মুহূর্তে বাতাসে মিলিয়ে গেল। শুভর গলায় আঙুলের দাগ বসে গেছে, ঠিক মতো কথা বলতে পারছে না। পেছন ফিরে শুভ দেখল একটা বৃদ্ধ লোক লাইট হাতে এদিকেই আসছে। লোকটা কাছে এসে শুভকে দেখে জিজ্ঞেস করল, কে তুমি, এখানে কি করছো রাতের বেলা? জানো না একটা ভয়ানক জায়গা এটা, যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। লোকটার কথা শুনে শুভ ভয় ভয় বলল, আমি অনেক ভয় পেয়েছি, ওই অবয়বটা আমার পিছু নিয়েছে, প্লিজ আমাকে আমার বাসায় পৌঁছে দিন, নয়তো আপনার বাসায় নিয়ে চলুন, আমি সকাল হলেই চলে যাব। শুভ আকুতি মিনতি দেখে লোকটা বললেন, ঠিক আছে আমার সাথে এসো। এই বলে লোকটা শুভকে সেই রাতটা তার বাড়িতে থাকতে দেন। পরের দিন সকালে লোকটার কাছ থেকে বিদায় নিয়ে শুভ বাসায় চলে যায়। বাসায় যাবার পর সবাই শুভকে জিজ্ঞেস করে, কাল রাতে কোথায় ছিলি? তখন শুভ কথা কাটিয়ে দিয়ে বলে, আরে আমার বন্ধু আছে না আবির, ও কোনোভাবেই আসতে দিল না, তাই রাতে ওর বাসাতেই ছিলাম। এই বলে শুভ নিজের রুমে চলে গেল। যাই হোক, সেদিন বিকেলবেলা শুভ চলে যায় সেই কবিরাজের কাছে। কবিরাজ শুভকে দেখে বলে ওঠে, কি শুভ, বলেছিলাম না পারবে না, এগুলো অনেক কঠিন কাজ। জি বুঝতে পেরেছি, আসলে আমারই ভুল হয়েছে, আমি চাই না কোনো কবিরাজি শিখতে, আমার সাথে অনেক ভয়ানক ঘটনা ঘটছে, এখন আপনি আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন যেন সামনে আর কখনো কোনো সমস্যা না হয়। শুভর কথায় কবিরাজ শুভকে ঝাড়ফুঁক করে দেয়, শুভ বাসায় চলে যায়। শুভ ভেবেছিল তার জীবন থেকে সব শেষ হয়ে গেছে, তার সাথে আর কোনো ঘটনা ঘটবে না, কিন্তু সে জানে না তার সাথে ঘটনা ঘটা কেবল শুরু, কি ঘটতে যাচ্ছে তার সাথে। এই ঘটনার পরের রাতের ঘটনা, ঘড়িতে রাত একটা বা দুইটা এরকম হবে। শুভ ঘুমিয়েছিল, হঠাৎ ওর ঘুম ভেঙে যায় একটা কান্নার আওয়াজে। কান্নার আওয়াজ পেয়ে শুভ চোখ খুলতেই যা দেখল সেটা দেখার জন্য ও আশা করেনি। শুভ দেখল ওর দুপাশে সাদা কাফনে মোড়ানো দুটো লাশ ওর গা ঘেঁষে শুয়ে আছে। এই দৃশ্য দেখে শুভ কিছু বলার আগেই ওকে চেপে ধরে সেই লাশ দুটো আর বলে, আমার মাথা কোথায়, দে মাথা দে। তখন বুকের মধ্যে খুব ব্যথা হচ্ছিল শুভর, ও চিৎকার দিবে সেটাও পারছে না, এমন অবস্থায় ওর খাটটা উপরে তুলে একটা আছাড় মারে মাটিতে। শুভ ছিটকে পড়ে যায় মাটিতে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে সকালে শুভ শোনে তার মা ডাকছে, শুভ ওঠ আর কত ঘুমাবি। শুভর ঘুম ভাঙতে দেখে সে খাটেই শুয়ে আছে, রুমটা আগের মতোই গুছানো। আসলে রাতে যে ওসব ঘটনা ঘটল ওসব কি ছিল, কিছুই মেলাতে পারছে না শুভ। সকাল হতেই শুভ দেখা করল আবিরের সাথে। ওর সাথে দেখা হওয়ায় আবির জিজ্ঞেস করল, কি রে শুভ, তোর কোনো দেখাই পাওয়া যায় না, কি কবিরাজি শেষ, শেখা শেষ হয়ে গেছে সবকিছু? না ভাই, এসব আর বলিস না, আমি ভুল করছি রে, আমার ভুলের জন্য আমার সাথে ভয়ানক কিছু ঘটছে। এই বলে সব ঘটনা খুলে বলে আবিরকে। এটা শুনে আবির বলে, কতবার না করছি, এসব জাদুবিদ্যা কবিরাজি শিখিস না, এগুলো অনেক ভয়ানক ও কঠিন কাজ, শুনলি না আমার কথা, এখন বোঝ মজা। প্লিজ দোস্ত এসব বলিস না, কি করব এখন ভেবে পাচ্ছি না। শুভর কথায় তখন আবির বলল, ঠিক আছে দেখি কি করা যায়। আচ্ছা শোন, আমার পরিচিত একজন ভালো মাওলানা আছে, আজকে বিকেলে চল ওনার কাছে যাই। আবিরের কথায় রাজি হয় শুভ, কথা মতো বিকেলে সেই মাওলানার কাছে যায় শুভ ও আবির। মাওলানা শুভর মুখে সব কথা শোনার পর একা একা কিছুক্ষণ চুপ থাকে আর বলে ওঠে, তুমি জানো না তুমি কি ভুল করেছ, তোমার সামনে বড় বিপদ, তুমি দুজনের নজরে পড়েছ, দুজনে চায় তোমাকে মেরে ফেলতে। হুজুরের মুখে কথাটা শুনে শুভ ভয় ভয় বলে, কে, কারা মেরে ফেলতে চায় আমাকে? আমি তো সেই কবিরাজের কথা মতো কবরস্থান থেকে লাশের মাথা কেটে এনেছি। মাওলানা তখন বললেন, আরে কিসের কবিরাজ, তুমি জানো ওই কবিরাজ তোমাকে দিয়ে ওর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করেছে, তোমাকে কবিরাজি শেখানোর জন্য সে কিছুই করেনি, উল্টো ওর কাজের জন্য তোমাকে লাশের মাথা কেটে আনতে বলেছে, তুমি যখন লাশের মাথা কেটে নিয়ে আসছিলে তখন তোমাকে যে খারাপ অবয়বগুলোর ভয় দেখিয়েছে, তোমাকে মেরে ফেলতে চেয়েছে, সেগুলো আর কেউ না, ওই কবিরাজের সাথে থাকা জিনগুলো। কবিরাজ নিজেই চায় তোমাকে মেরে ফেলতে। তোমার সামনে একদিকে কবিরাজ, অন্যদিকে ভয়ানক মাথাবিহীন দুষ্টু জিন, যে জিনটা তোমাকে মারতে চায়। মাওলানা সাহেবের মুখে কথাগুলো শুনে শুভ বিশ্বাস করতে পারছে না। তাহলে শত্রু নিজের মধ্যেই ছিল? যে কবিরাজ আমাকে লাশের মাথা কেটে আনতে বলছে সেই কবিরাজ আমার ক্ষতি করতে চায়? শরীর ঘেমে গেছে শুভর। শুভ ভয়ে ভয়ে মাওলানা সাহেবকে জিজ্ঞেস করল, আমি তাহলে কি করব, প্লিজ আমাকে সাহায্য করুন, আপনি কিছু একটা করুন। শুভর কথা শুনে মাওলানা শান্ত করে বললেন, ভয় পেও না, আমি কিছু কাজ করে দিচ্ছি, এগুলো নিয়ম মতো মানবে তাহলেই হবে। আর হ্যাঁ, পারলে কিছু সময়ের জন্য অন্য কোথাও চলে যাও, গ্রামে থাকলে সেই কবিরাজ তোমার বড় কোনো ক্ষতি করতে পারে, তাছাড়া খারাপ জিনগুলোর নজরও কিন্তু আছে তোমার উপর। যাই হোক, মাওলানা সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে শুভ ও আবির বাসার দিকে যেতে থাকে। রাস্তায় আবির শুভকে বলে, কি রে শুভ, কি করবি ভাবলি কিছু? মাওলানা হুজুর কি বলল শুনলি না? দূরে কোথাও যেতে বলেছে তোকে। তা তো শুনলাম, কিন্তু কোথায় যাব? একটা কাজ কর, টিপু ভাইয়া আছে না ঢাকায় চাকরি করে, ওর ওখানে চলে যা, আমি কথা বলে দেই, ওখানে গিয়ে কয়েক মাস কাজ কর, এতে কাজও করা হবে, গ্রাম থেকে দূরেও থাকা হবে। আবিরের কথা শুনে শুভ বলে, ঢাকায় যাব, আচ্ছা ঠিক আছে, সেটাই ভালো হবে, গ্রামে থাকলে কবিরাজ আমাকে মেরেই ফেলবে, যে কোনো উপায় আমাকে মেরে ফেলবে। চিন্তা করিস না, বাসায় যা, গিয়ে তোর বাড়িতে সবাইকে বুঝিয়ে বল, আজ রাতের ট্রেনে ঢাকায় চলে যা তুই। আচ্ছা ঠিক আছে, একা যাব স্টেশনে নাকি তুই যাবি আমার সাথে? আমি যাব তোর সাথে, তোকে স্টেশনে এগিয়ে দিয়ে আসব, তুই 9টায় রেডি হয়ে থাকিস, আমি তোর বাসায় যাব, তারপর একসাথে স্টেশনে যাব। শুভ ও আবিরের কথা শুনে রাজি হল। ঘড়িতে তখন রাত 9টা। আবির শুভকে ডাক দিয়ে বলল, শুভ, এই শুভ, কই, রেডি হলি? আবিরের কথা শুনে শুভ বলে, আমি রেডি, চল। এই বলে গ্রামের পথ ধরে দুজনে হাঁটতে থাকে স্টেশনের দিকে। রাত 10টায় ঢাকা যাওয়ার ট্রেন। দুজনে গল্প করছে আর হাঁটছে। শুভ আবিরকে বলে, আবির, তোকে অনেক মিস করব রে। এটা শুনে আবির বলে, আমিও কিন্তু মিস করব তোকে, কিন্তু কি করার, ঢাকায় তো যেতেই হবে। যাই হোক, তারা এক পর্যায়ে পৌঁছে যায় রেল স্টেশনে। ওখানে গিয়ে শুভ বলে, আজকে তো ভাগ্য অনেক ভালো রে, স্টেশনে তেমন লোক নেই, 10-15 জন লোক মাত্র। একটু পর লাশ হবে, লাশ, কি বলিস এগুলা, পাগল হলি নাকি? স্টেশনে আবির ও শুভ গল্প করছে। একসময় শুভ লক্ষ্য করল রেল স্টেশনে সবাই ঘিরে কি যেন দেখছে। এটা দেখে আবির বলল, আরে সবাই কি দেখছে? শুভ বলল, চল তো দেখি। এই বলে এগিয়ে যায় সামনের দিকে। সামনে যেতেই শুভ ও আবির দেখতে পায় এক লাশকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। এটা দেখে শুভ আবিরকে বলে, কি রে আবির, এই রেল স্টেশনে লাশ এলো কোথা থেকে? এই বলে এগিয়ে যায় লাশটার মুখ দেখতে। সামনে এগুতেই শুভর জ্ঞান হারানোর মতো অবস্থা। শুভ দেখল লাশটার গলা কাটা, আর সেটাও নিজের লাশ। এটা দেখে একটা চিৎকার দিয়ে শুভ বলে, আবির বাঁচা, এটা কে, দেখ। এই বলে পেছনে ফিরে তাকায় আবিরের দিকে। পিছনে ফিরে শুভ দেখে সেখানে কোনো আবির নেই, ওর জায়গায় দাঁড়িয়ে আছে মাথা ছাড়া সেই শরীরটা। মাথাবিহীন শরীরটা বলতে থাকে, কি রে আমার মাথা দিবি না, কোথায় মাথাটা আমার, খুব কষ্ট হচ্ছে, দে মাথাটা দে। এই বলে হাসতে থাকে সেই মাথাবিহীন অবয়বটা। স্টেশনে থাকা মানুষগুলো চোখের সামনে মুহূর্তে রূপ বদলে কুকুরের রূপে পরিণত হয়েছে। শুভ কি করবে ভেবে পাচ্ছিল না, সে কোন মায়ার জালে জড়িয়ে পড়ল। চারিদিকে তাকিয়ে চিৎকার করতে থাকে, কিন্তু কোথাও কোনো সাড়া নেই। এই অবস্থায় সেই অবয়বটা বলতে থাকে, তুই মরবি, তোকে মরতে হবে। এই বলে চারিদিক থেকে ঘিরে থাকা ভয়ানক কুকুরগুলো এগিয়ে আসতে থাকে শুভর দিকে। ভয়ে শুভ একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ওর জ্ঞান ফিরে আবিরের ডাকে। আবির শুভর মুখে পানি ছিটিয়ে শুভকে হুঁশে আনে। শুভর জ্ঞান ফিরতেই আবির শুভকে বলে, কিরে পাগল হইছিস নাকি, আমাকে রেখে একাই স্টেশনে আসলি, আর এখন তুই রেল লাইনে শুয়ে আছিস কেন? একটু হলেই তো তোর উপর দিয়ে ট্রেন চলে যেত, ভাগ্য ভালো আমি সময় মতো চলে আসছি। এটা শুনে শুভ অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে তুই আমাকে স্টেশনে ডেকে নিয়ে আসিসনি?
না, কি বলিস, আমি তোর বাড়িতে গিয়ে জানতে পারলাম তুই নাকি 9টার আগেই বাসা থেকে বেরিয়ে গেছিস, তোকে খুঁজতে খুঁজতে আমি স্টেশনে আসলাম।
আবিরের মুখে কথাটা শুনে শুভ বলল, আমি আবারও কোনো মায়ার জালে ফেঁসে গেছি রে, এখানে আর দেরি করা ঠিক হবে না, নইলে ভয়ানক কিছু ঘটতে পারে, চল তাড়াতাড়ি এখান থেকে চল। চল আবির, এখানে স্টেশনে আর দেরি করা ঠিক হবে না, নইলে ভয়ানক কিছু ঘটতে পারে। এই বলে শুভ ও আবির বাসায় চলে আসে। বাসায় এসে আবির শুভকে বলে, কি রে কি হয়েছে তোর, তুই ঢাকায় যাবি না, স্টেশন থেকে ঢাকায় না গিয়ে বাসায় আসলি কেন? আবিরের মুখে কথাটা শুনে শুভ বলল, আরে কি বলবো, স্টেশনে আমার সাথে ভয়ানক কিছু ঘটে গেছে, আর একটু হলে আমাকে মেরেই ফেলতো, তাই বাসায় চলে আসলাম, ট্রেনে করে যাব না, কালকে বাসে ঢাকায় যাব। যাই হোক, পরের দিন কথা মতো আবির শুভকে বাসে তুলে দেয়। শুভ ঢাকার দিকে রওনা করে। বাসের মধ্যে যেতে যেতে একসময় ঘুমিয়ে পড়ে শুভ। ঘুমের মাঝে শুভ স্বপ্নে দেখতে পায় সেই কবিরাজ একটা গোল বৃত্ত এঁকে ওখানে বসে আছে, সামনে আগুনের কুণ্ডলী, কবিরাজ কি যেন বিড়বিড় করে পড়ছে আর আগুনের দিকে কিছু একটা ছুঁড়ে মারছে। দেখে বোঝা যাচ্ছে নিশ্চয়ই কোনো খারাপ সাধনা করছে। পাশে একটা মানুষ লম্বা হয়ে শুয়ে আছে। শুভ দেখতে পেল কবিরাজ সাধনা শেষে একটা ছুরি হাতে সামনে থাকা সেই মানুষটাকে জবাই করে তার মাথাটা কেটে ফেলল। শুভ ভালো করে খেয়াল করে দেখল সেই কাটা মাথা ও লাশটা ওর বাবার। এটা দেখতেই শুভর ঘুম ভেঙে যায়। স্বপ্ন দেখে শরীর ঘেমে গেছে ওর। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারল ঢাকা চলে আসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো নেমে পড়বে। যাই হোক, কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমে পড়ে সে। শহরের রাস্তাঘাট কিছুই চেনে না শুভ। বাস থেকে নেমে দীপু ভাইকে ফোন দিল শুভ। দীপু ভাই শুভর কল রিসিভ করে ঠিকানা দিলেন, সেই ঠিকানা অনুযায়ী চলে গেল শুভ। দীপু ভাই শুভকে দেখে বললেন, কি রে শুভ কেমন আছিস?
এই তো আছি ভাইয়া, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো। চল তোকে সবকিছু ঘুরে দেখাই, সব বুঝিয়ে বলি। এই যে এটা আমার বাসা, বাসাটা চারতলা, এখান থেকে আমার অফিস যেতে 10 মিনিটের মতো সময় লাগে, এলাকাটা একটু নিরিবিলি, বেশি রাত করে বাইরে থাকবি না, ওকে? ছাদে যেতে পারবি, কোনো সমস্যা নাই, বাড়িওয়ালার সাথে আমার বেশ ভালোই সম্পর্ক, কোনো সমস্যা করবে না। এখন ফ্রেশ হয়ে রেস্ট কর, কাল তোকে নিয়ে অফিসে যাব, দেখি কোনো চাকরির ব্যবস্থা করতে পারি কিনা। এই যে এই রুমটা আমার, এখান থেকে তুই আর আমি দুজনে একই রুমে থাকব।
যাই হোক, তারপরের দিন শুভকে নিয়ে অফিসে যান দীপু ভাই। অফিসের স্যারকে বলে শুভর একটা চাকরির ব্যবস্থা করে দেন। দীপু ভাইয়ের কথায় শুভর একটা চাকরির ব্যবস্থা হয়। এভাবে ভালোই কাটছিল শুভর দিন, এর মাঝে কোনো সমস্যাই হচ্ছিল না। শুভ মনে মনে ভাবল গ্রাম থেকে শহরে আসার পর হয়তো তার জীবনে আর কিছুই ঘটবে না, কিন্তু সেই ধারণাটা ভুল ছিল। এক রাতে অফিস শেষে বাসায় আসে শুভ ও দীপু ভাই। বাসায় এসে রাতের খাবার খেয়ে দুজনে গল্প করছিল। রাত তখন 11টা। শুভ দীপু ভাইকে বলল, চলো না ভাই একটু ছাদে যাই, হেঁটে আসি, বাতাসও খাওয়া হবে। শুভর কথা শুনে দীপু ভাই বললেন, আমার ভালো লাগছে না রে, তুই যা একটু হেঁটে আয়, তাড়াতাড়ি আসিস কিন্তু। দীপু ভাইয়ের কথা শুনে শুভ চলে যায় ছাদে। ছাদে গিয়ে শুভ ঘুরে ঘুরে দেখছিল ছাদটা বেশ বড়, আশেপাশের বাসাগুলোর ছাদ দেখা যাচ্ছে, হালকা বাতাস বইছিল, শুভর ভালোই লাগছে। চাঁদনি রাত, শুভ ফোনটা হাতে নিয়ে টিপতে থাকে আর বাতাস খেতে থাকে। একসময় শুভ খেয়াল করল নূপুর পরে কে যেন হাঁটছে। এদিক সেদিক তাকাতে শুভ দেখতে পায় ছাদের এক কোণে কে যেন একটু দাঁড়িয়ে আছে। শুভ একটু চুপ থেকে বলে ওঠে, কে ওখানে?
এই যে হ্যালো। শুভর কথার কোনো উত্তর দিচ্ছিল না সে। শুভ মনে মনে ভাবে, আরে রাতের বেলা এখানে কে দাঁড়িয়ে থাকবে, নিশ্চয় আমাদের মতো ভাড়াটিয়া, না চোরও তো হতে পারে। এই ভেবে সামনে এগিয়ে যায় শুভ। সামনে এগোতে শুভ দেখতে পায় একটা মেয়ে সাদা শাড়ি পরে চুলগুলো ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঠিক শুভর দিকে উল্টো হয়ে। শুভ কাছে গিয়ে জিজ্ঞেস করে, কে আপনি, আপনি কি এই বাসাতে ভাড়া থাকেন? শুভর কথায় মেয়েটি কোনো উত্তর দিচ্ছিল না। শুভ আবারও বলে ওঠে, কে আপনি বলুন তো, কথা বলছেন না যে, এত রাতে ছাদে একা দাঁড়িয়ে আছেন? এবারেও কোনো উত্তর নেই। শুভ বলল, দেখেন কথা বলেন, কে আপনি? এই যে। শুভর কথা শুনে মেয়েটা চিকন গলায় বলে ওঠে, সে আমাকে ডাকছে। কথাটা শুনে শুভ বলে, কে কে ডাকে আপনাকে? মেয়েটা তখন বলে, ওই যে সে ডাকছে। এই বলে শুভর চোখের সামনে সে ছাদ থেকে লাফ দেয় মেয়েটি। শুভ চিৎকার করে এগিয়ে যায়, দৌড়ে কাছে গিয়ে দেখে মেয়েটা নিচে পড়ে আছে আর মাথা ফেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে সারাদিক। হঠাৎ সেই মেয়েটা রক্ত মাখা শরীর নিয়ে উঠে দাঁড়ায় আর নিচ থেকে শুভকে ডেকে বলে, আয় চলে আয় লাফ দে। এটা দেখে শুভর মাথা ঘুরতে থাকে, এই বুঝি সেও ছাদ থেকে পড়ে যাবে। ঠিক সেই সময় শুভকে ধরে ফেলে দীপু ভাই। দীপু ভাইকে দেখে শুভ বলে ওঠে, ভাই লাশ, ওই যে নিচে একটা মেয়ে লাফ দিছে এখান থেকে, দেখেন। শুভর কথা শুনে দীপু ভাই নিচে তাকিয়ে শুভকে বললেন, কিরে কই, কোথায় লাশ, কেউ নেই তো এখানে? এখানে তো কিছুই নেই, কি বলিস এসব উল্টা পাল্টা? আর তুই এতক্ষণ ছাদে কি করিস? 2 ঘন্টা ধরে তুই ছাদে তোর কোনো খোঁজ নাই, তাই আমি তোকে খুঁজতে এলাম। দীপু ভাইয়ের মুখে এসব শুনে শুভ ভয় ভয় নিচে তাকালো। সেখানে তাকালো যেখানে সেই মেয়েটি লাফ দিয়েছে। নিচে তাকাতেই শুভ দেখল, আসলেই তো এখানে কিছু নেই। আর তাহলে একটু আগে সেই মেয়েটা কই? শুভ ভেবে পাচ্ছে না তার সাথে হচ্ছেটা কি। গ্রাম ছেড়ে শহরে এসেও রক্ষা হচ্ছে না শুভর। যাই হোক, এভাবে আরো কিছুদিন কেটে যায়। এক রাতের ঘটনা, শুভ ঘুমিয়েছিল, হঠাৎ ওর ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই শুভর কানে আওয়াজ আসে, ওয়াশরুমে কে যেন কথা বলছে। শুভ পাশে তাকিয়ে দেখে দীপু ভাই ঘুমোচ্ছে, দরজাটাও লাগানো। তাহলে ওয়াশরুমে কে? এই ভেবে শুভ রুমের লাইটটা জ্বালিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমে গিয়ে আস্তে করে দরজাটা খুলতেই শুভর হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। দরজা খুলতেই শুভ দেখল দুটি ভয়ানক আকারের অবয়ব একটা লাশের পেট চিরে তার নাড়িভুঁড়ি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। রক্ত মাখা মুখে শুভর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ইরে রক্ত খাবি? নিজের চোখের সামনে সব দেখে মনে হচ্ছে শুভর প্রাণটা বেরিয়ে যাবে। ভয়টা আরো বেশি লাগছিল যখন শুভ দেখল যেই লাশটার পেট ছিঁড়ে নাড়িভুঁড়ি খাচ্ছে সেটা গ্রামের সেই কবিরাজের লাশ। একটা চিৎকার দিয়ে রুমে চলে আসে শুভ। এসে চিৎকার দিয়ে বলে ওঠে, দীপু ভাই দেখেন, দেখেন ওয়াশরুমে কে, ভাই বাঁচান। কিন্তু কোনো লাভ হলো না, কারণ শুভ ওয়াশরুম থেকে দৌড়ে রুমে ঢুকতেই দেখল এখানেও 2-4টা কালো অবয়ব দীপু ভাইয়ের বুক ছিঁড়ে কলিজাটা বের করে খাচ্ছে। সে কি ভয়ানক কাণ্ড! শুভর চোখের সামনে কি হচ্ছে সব! শুভ মাথা ঘুরে নিচে পড়ে গেল, পিছনের দেয়ালে সজোরে ধাক্কা খায় শুভ। মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে, মনে হচ্ছে এখনই জ্ঞান হারাবে শুভ। ঠিক তখনই শুভ দেখল মাথা ছাড়া সেই শরীরটা শুভর সামনে এসে বলছে,
ইরে কি দেখছিস এমন করে, তোকেও মরতে হবে, আমি তোকে আর তোর পরিবারকে এভাবেই শেষ করে দেব। আজ কবিরাজকে মারলাম, কি করবো বল, ছোট বাচ্চা আমার সাথে লাগতে এসেছে। 2 দিনের কবিরাজ, সে কিনা চায় দুনিয়াটা হাতের মুঠোয় রাখতে, ওর নাকি অনেক ক্ষমতা লাগবে। আমার মাথা দিয়েও সাধনা করবে, তা হবে না, তা হবে না, দিলাম ওর ঘাটটা মুটকে, শেষ, সব শেষ করে দিলাম। অনেকবার বেড়েছে। তুইও মরবি, হ্যাঁ মরবি।
শুভ আর নিতে পারছিল না, মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে গেল। জ্ঞান ফিরল পরের দিন দীপু ভাইয়ের ডাকে। দীপু ভাই ডাকছে, শুভ, এই শুভ, অফিসে যাবি না? কিরে আর কত ঘুমাবি? দীপু ভাইয়ের কথা শুনে এক লাফে উঠে শুভ বলল, ভাই তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? শুভর কথা শুনে দীপু ভাই বললেন, না আমার কি হবে আবার, আমি তো ঠিকই আছি। তোর কি হইছে বলতো, তোর কোনো খারাপ স্বপ্ন দেখেছিস নাকি? দীপু ভাইয়ের মুখে কথাগুলো শুনে শুভ চুপ করে গিয়েছিল। তাহলে রাতে এসব কি দেখল সে, কি ঘটল ওর সাথে? তখনই একটা কল আসে শুভর ফোনে, আবির কল করেছে। আবিরের কলটা রিসিভ করে শুভ বলে,
কিরে কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোর খবর বল, শহরে গিয়ে আমাকে ভুলে গেলি না কিরে? আরে কি যে বলিস, তোকে বলবো কেন, আসলে সারাদিন অফিসে থাকি তো, তাই কথা বলার সময় কম। তাই তা তোর দিনকাল কেমন যায়? নিশ্চয়ই ভালো যায়। না রে ভালো না, শহরে আসার পরও আমার সাথে ভয়ানক ঘটনা ঘটছে, কাল রাতেও অনেক ভয় পাইছিলাম রে। আরে তাই নাকি, কি বলিস? আর শোন, তোকে যা বলার জন্য ফোন দিছি, কি বল, কবিরাজের কথা মনে আছে? আরে ওই যে সেই কবিরাজ যার কাছে তুই কবিরাজি শিখতে গেছিলি, আরে কবিরাজ তো কাল রাতে মারা গেছে। তোকে কি বলবো, লাশটা দেখে খুব ভয় লাগছিল রে, মনে হয় কেউ ওর খাটটা মোটকে দিছে। যাক ভালোই হলো, তোর কোনো ক্ষতি এখন সে করতে পারবে না। যাক ভালো থাক, এটা বলার জন্য তোকে ফোন দিলাম।
এই বলে ফোন কেটে দিল আবির। আবিরের কথা শুনে চুপ হয়ে গেছে শুভ। তাহলে রাতের ঘটনা সত্যি, মাথা কাটা শরীরটা শুভকে বলেছিল কবিরাজকে মেরে ফেলছে, আর এটাই সত্যি হলো? তাহলে কি এবার আমার ও আমার পরিবারের পালা? তাদেরকেও কি মরতে হবে এবার? এসব নিয়ে চিন্তা করছে শুভ। তখনই দীপু ভাই বলে উঠল, কিরে শুভ কি হয়েছে তোর? না ভাইয়া কিছু না। কিছু না বললেই হলো, সত্যি করে বলতো কি হইছে? আরে ভাইয়া আর বললো না, জীবনে একটা ভুলের জন্য আমার ও আমার পরিবার আজ বিপদের মুখে। ভয়টা মানুষের না, ভয়টা জিনের। কবিরাজি শিখতে চেয়েছিলাম ভাইয়া, সাধনা করে জিনদের বশে আনতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, ব্যর্থ হয়েছি। কিন্তু সেই জিনগুলো আমার পেছনে পড়ে আছে। যাই হোক ভাইয়া শুনো, আমার পরিবারের যে কোনো সময় যে কোনো কিছু একটা হতে পারে, আমার মনে হয় না আর ঢাকায় থাকা হবে, কাল সকালে আমি গ্রামে চলে যাব। এটা শুনে দীপু ভাই বললেন, এটা তো অনেক বড় সমস্যায় পড়ছিস শুভ, যা ভালো মনে হয় কর, গ্রামে গিয়ে ভালো কোনো হুজুর দেখা। যাই হোক, পরের দিন সকালে দীপু ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে শুভ ঢাকা থেকে গ্রামের দিকে রওনা করল। সারাদিন চলে যায়, শুভ সন্ধ্যার দিকে বাস থেকে নামে, কিন্তু তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। শুভ একটা দোকানে ঢুকে পড়ে, সেখানে চা খেতে খেতে অপেক্ষা করে কখন বৃষ্টি থামবে, কিন্তু কোনোভাবেই বৃষ্টি কমছে না। এদিকে বৃষ্টির মধ্যে অটো বা রিক্সা কোনোটাই পাওয়া যাচ্ছে না। ঠিক 3-4 ঘন্টা পর বৃষ্টি থেমে যায়, আকাশটা তখন মেঘলা। শুভ বের হয়, রাত তখন 10টা বেজে গেছে। শুভ বাড়িতে একটা ফোন দেয়, ওর বাবাকে বলে একটু এগিয়ে আসতে। এই বলে একটা রিক্সা বা অটোর জন্য অপেক্ষা করে। একটু পর একটা রিক্সা আসে, শুভ রিক্সা থামিয়ে বলে, আমি ওই সামনে যাব, যাবেন? শুভর কথা শুনে রিক্সাওয়ালা বলে উঠেন, যাব। ওনার কথা শুনে শুভ আর দেরি না করে রিক্সায় উঠে পড়ে। ঘড়িতে তখন 10:30। শুভ রিক্সাওয়ালাকে বলে, আচ্ছা চাচা বাসায় কোথায় আপনার? আপনি কি রোজ রাতে রিক্সা চালান? ছেলেমেয়ে নেই আপনার? শুভর কথা শুনে রিক্সাওয়ালা বলল, না আমি তেমন একটা রিক্সা চালাই না মামা, আমাকে তো মালিক পাঠাইছে, মালিক আপনাকে ঠিক জায়গায় নিয়ে আসার জন্য পাঠাইছে আমাকে। রিক্সাওয়ালা চাচার কথাটা বুঝতে পারেনি শুভ। এভাবে কিছুক্ষণ রিক্সা করে যাবার পর শুভ লক্ষ্য করল সে এলাকাটা চিনছে না। আরে এটা তো তার বাসায় যাবার রাস্তা না। এদিক সেদিক তাকিয়ে শুভ বলল, আরে চাচা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে, কোথায় যাচ্ছি, এটা কোন জায়গা? এই বলতে বলতে শুভ লক্ষ্য করল সে ওই কবরস্থানের কাছে এসে পড়েছে, যে কবরস্থান থেকে লাশের মাথা কেটেছিল শুভ। শুভ ভয়ে ভয়ে রিক্সাওয়ালাকে বলে, আরে আমি এখানে কেন, কে আপনি, কি চান আমার কাছে? কথাটা শুনে রিক্সাওয়ালা তার মাথাটা শুভর দিকে ঘুরিয়ে দেয়। কি ভয়ানক দৃশ্য, ওনার শরীরটা সামনের দিকে আর মাথাটা পেছনের দিকে। মাথাটা শুভর দিকে ঘুরিয়ে বিকট জোরে একটা হাসি দিয়ে বলল,
তুই তো এখানেই থাকবি, তোর তো মৃত্যু হবে। তোর মনে নাই আজ আমার হাতে তোর মৃত্যু হবে?
এটা দেখে শুভ রিক্সা থেকে নেমে দিক বিদিক না দেখে একটা দৌড় দিল সামনে এদিক সেদিক লক্ষ্য করে, কিন্তু আশপাশ কোনো বাড়ি দেখতে পায় না শুভ। সে কোথায় এসেছে সেটাও জানে না। ফোনটা হাতে নিয়ে ওর বাবাকে একটা কল করেছে, কিন্তু জায়গাটা তো চিনতেই পারছে না, কি বলবে কিছুই বুঝছে না শুভ। হঠাৎ সামনে দূর থেকে একটা আলো দেখলো শুভ। আলোটা দেখে একটু ভয় কমে গেল শুভর। একটু পর আলোটা শুভর কাছে আসতে বুঝতে পারলো একটা ভ্যান, ভ্যানের মধ্যে একটা লাশ। ভ্যানটা কাছে আসতেই শুভ বলে উঠল, দাঁড়ান দাঁড়ান প্লিজ, আমি অনেক ভয় পাইছি, আমাকে একটু সাহায্য করুন। শুভর কথা শুনে ভ্যান চালক বলে ওঠে, কি সাহায্য করব বলেন। শুভ তখন বলে, আমাকে একটু ভ্যানে তুলে নেন, ওই সামনে কোনো বড় রাস্তা পেলে আমি বাস বা অটো করে চলে যেতে পারবো। শুভর কথা শুনে ভ্যান চালক বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, ভ্যানে একটা লাশ আছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনার যদি ভয় না করে উঠে বসুন। শুভ সামনে পিছনে না ভেবে উঠে বসে ভ্যানের উপর। লাশ তো, তাতে সমস্যা কি, তাছাড়া এই নির্জন জায়গায় কি বা পাবে। শুভ বসে আছে, ভ্যান চলছে, মাঝে মাঝে শুভ লাশের দিকে তাকাচ্ছে। একসময় শুভ বলে উঠল, আচ্ছা ভাই লাশটা কার, কিভাবে মারা গেছে? শুভর কথা শুনে ভ্যান চালক বলল, গলায় ফাঁস দিয়ে মারা গেছে। শুভ কথাটা শুনে আর কোনো কথা বলল না, চুপচাপ যেতে লাগলো। হঠাৎ শুভ খেয়াল করল ভ্যানে থাকা লাশটা একটু নড়াচড়া করছে। এ কি সত্যি তো? শুভর বুক কেঁপে ওঠে, ভয়ে ভয়ে ভ্যান চালককে বলে, ভাই দেখেন দেখেন লাশটা নড়াচড়া করছে। এ ভাই দেখেন না? শুভর কথায় ভ্যান চালক একটা হাসি দিয়ে বলল, পাগল হইছেন, লাশ কখনো নড়াচড়া করে? শুভ মনে মনে ভাবল, এটা তার চোখের ভুল, এই ভেবে চুপ করে থাকল। কিন্তু শুভ একটু পর ভালো করে দেখে আবারও লাশটা নড়াচড়া করছে আর তার হাতটা নড়ছে। ভ্যানের মধ্যে থাকা লাশটা নড়াচড়া করতে দেখে ভয়ে শুভ মাটিতে লাফ দিল। এটা দেখে ভ্যান চালক বলে উঠল, আরে আরে কি করেন, লাফ দিলেন কেন? তখন শুভ বলে ওঠে, আমি যাব না, আমি দেখেছি লাশটার হাত নড়াচড়া করছে, আপনি ভালো করে দেখেন। এটা শুনে ভ্যান চালক বলল, কই আমি তো দেখি না, লাশটা তো চুপচাপই আছে, বিশ্বাস না হলে আসেন, আমি লাশের মুখটা খুলে দেই, দেখেন লাশের মুখটা দেখেন। এই বলে ভ্যান চালক লাশের মুখটা খুলে দিলেন, দিয়ে পেছনে সরে দাঁড়ালো। শুভ আস্তে আস্তে সেই লাশের কাছে যায়। লাশের কাছে গিয়ে লাশটার মুখটা দেখতেই বুকের মধ্যে থুক করে ওঠে, কারণ এটা তো ভ্যান চালকের লাশ, মানে কিভাবে সম্ভব, এতক্ষণ নিজের লাশ ভ্যানে করে নিজেই নিয়ে যাচ্ছিল। এটা দেখে শুভ ভয়ে ভয়ে বলে ওঠে, এ আমি কি দেখছি, এ এটা তো আপনারই লাশ। এই বলে পেছনে তাকালো শুভ, কিন্তু পেছনে কেউ নেই, আশপাশেও কেউ নেই, সামনের ভ্যানে শুধু লাশটা রাখা। এই দৃশ্য দেখে শুভর শরীর কাঁপতে লাগলো। ঠিক সেই সময় ভ্যানের উপর শুয়ে থাকা লাশটা উঠে বসে আর বড় বড় চোখ করে শুভর দিকে তাকায়। সে কি ভয়ানক কাণ্ড! লাশটার এই ভয়ানক চেহারা দেখে শুভ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। কতক্ষণ জ্ঞান হারিয়েছিল জানে না। শুভর যখন জ্ঞান ফেরে তখন ও দেখে নিজের বাড়িতে নিজের রুমে শুয়ে আছে, আশপাশে ওর মা বাবা আরো অনেকে। শুভর জ্ঞান ফিরতেই শুভর বাবা বলেন, তুই ঠিক আছিস তো বাবা? তুই আমাকে কল দিয়ে বললি তুই বাড়িতে আসতেছিস, তাই আমি তোকে আনার জন্য লাইট নিয়ে এগিয়ে যাচ্ছিলাম, তোকে খুঁজতে খুঁজতে দেখলাম তুই ওই তিন রাস্তার মোড়ে মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে আছিস। তুই জানিস আজকে নিয়ে এই তিন দিন হলো, তুই তিন দিন বেহোশ ছিলি। আমরা সবাই খুব টেনশনে ছিলাম, ভাবছিলাম তুই মারা গেলি কিনা। যাই হোক, তোর হুশ আসছে, এবার বলতো আসল ঘটনা কি। শুভ সবার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে চুপ করে রইল। পাশে শুভর বন্ধু আবিরও ছিল। শুভকে চুপ করে থাকতে দেখে আবির বলল, শুভ অনেক হইছে, আর চুপ থাকিস না, চুপ থাকলে বিপদ বাড়বে, এখনই সব খুলে বল সবাইকে। আবিরের কথা শুনে শুভ সব ঘটনা ওর বাবা ও সবাইকে খুলে বলল। কথাগুলো শুনে সবাই শুভর সাথে রাগারাগি করলেও পরে সবাই বলাবলি করছিল, ও তো একটা ভুল করছে, এখন ওকে তো ভালো একটা হুজুর দেখাতে হবে, তাই না। তখন শুভর বাবা শুভকে বলে, ঠিক আছে, কাল তোকে নিয়ে একজন হুজুরের কাছে যাব, ঠিক হবে নিশ্চয়ই, চিন্তা করিস না। এই বলে সবাই চলে যায়, পাশে শুধু আবির দাঁড়িয়ে আছে। আবির বলল, এখন রেস্ট কর, কালকে তোর বাবার সাথে আমিও যাব, তোকে ভালো কোনো হুজুর দেখাতে হবে। এই বলে চলে যায় আবিরও। সেই দিনটা শুভর ভালোই কাটে। সমস্যা হয় রাতে, শুভ ঘুমের মধ্যে স্বপ্নে দেখে একটা কালো ছায়া এসে বলে,
ইরে হুজুরের কাছে যাবি, হুজুর দেখাবি, কোনো লাভ হবে না, মরবি, তুই মরবি, কোথায় আমার কাটা মাথা, কই মাথাটা দে, খুব কষ্ট হচ্ছে।
এই বলে শুভর গলা চেপে ধরে। ঠিক তখনই ঘুম ভেঙে যায় শুভর। ঘুম ভাঙতে শুভ ভাবতে থাকে, হুজুরের কাছে গেলে কোনো সমস্যা হবে না তো আবার। যাই হোক, এভাবে ভয়ে ভয়ে সে রাতটা কাটে শুভর। পরের দিন সকালে শুভর বাবা শুভ ও আবির চলে যান হুজুরের কাছে। হুজুর শুভকে ভালো মতো দেখেন, দেখে বলেন, সমস্যাটা অনেক জটিল, আসল ঘটনা আমি বলছি শোনেন। এই বলে হুজুর বলতে থাকলেন, শুভকে কবরস্থানে যে কবিরাজ পাঠিয়েছে সেই কবিরাজের উদ্দেশ্য খারাপ ছিল, শুভকে ইচ্ছে করে সেই কবরস্থানে পাঠিয়েছে সে। শুভ যে কবর থেকে লাশের মাথাটা কেটেছে সেটা ছিল একটা বড় কবিরাজের। ছোট কবিরাজ চেয়েছিল বড় কবিরাজের মাথা দিয়ে সাধনা করে সব শক্তি নিজের করে নেবে, জিনদের বশে এনে শক্তিশালী হবে, কিন্তু ছোট কবিরাজ সেটা পূরণ করতে পারেনি। বড় কবিরাজ মারা গেছেন ঠিকই, কিন্তু তার সাথে যে জিনেরা থাকতো তারাই ছোট কবিরাজকে মেরে ফেলেছে, তারাই এখন শুভর পিছনে পড়ে আছে। হুজুরের মুখে কথাগুলো শুনে অবাক হলেন সবাই। ভয়ে ভয়ে শুভর বাবা বললেন, না জেনে একটা ভুল তো করে ফেলেছে, এখন দয়া করে সাহায্য করুন আমাদেরকে। শুভর বাবার কথা শুনে হুজুর বললেন, ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি কিছু কাজ করে দিচ্ছি আর কিছু তাবিজ দিচ্ছি, এগুলো বাড়ির চারিদিকে পুঁতে রাখবেন আর শুভর বালিশের নিচে রাখবেন। এই বলে হুজুর কিছু কাজ করে দেন। যাই হোক, হুজুরের কাছ থেকে আসার পর বেশ কিছুদিন ভালোই ছিল, কোনো সমস্যা হচ্ছিল না শুভর ও তার পরিবারের। তারা ভেবেছে সমস্যাটা বোধহয় শেষই হয়ে গিয়েছে, হয়তো তার জীবনে আর কোনোই ঘটনা ঘটবে না। কিছুদিন ভালো কাটার পর এক রাতের ঘটনা। শুভর বাবা বাজার থেকে রাত করে ফিরছিলেন, রাত তখন 10টা কি 11টা হবে। শুভর বাবা হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছেন, হঠাৎ তিন রাস্তার মোড়ে আসতেই তিনি শুনতে পেলেন কে যেন গুনগুন করে কান্না করছে। কান্নার আওয়াজটা পেয়ে হাতে থাকা মোবাইলের লাইটটা জ্বালিয়ে শুভর বাবা খেয়াল করলেন, রাস্তার পাশে একজন বোরকা পরা মহিলা কান্না করছে, পাশে একটা লাশ নিয়ে। শুভর বাবা বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কে আপনি, কার লাশ এটা, আপনার বাসা কোথায়। শুভর বাবার কথায় মহিলাটা কোনো উত্তর না দিয়ে কান্না করতে থাকে। শুভর বাবা আবারও জিজ্ঞেস করে, কে আপনি, কার লাশ এটা, কোথায় নিয়ে যাবেন। কিন্তু মহিলাটা কোনো কথার উত্তর দেন না। শুভর বাবা বিরক্ত হয়ে বলেন, দেখি তো লাশটা, কার এই লাশ, কার। লাশের মুখটা খুলতেই ভয়ে একটা চিৎকার দিয়ে ওঠেন, কারণ লাশটা ছিল শুভর। নিজের ছেলের লাশ দেখে ভয় কি করবে বুঝতে পারেন না শুভর বাবা। এদিকে বোরখা পরা মহিলাটা কান্নার বদলে এবার হাসতে শুরু করেছে, চারিদিক থেকে হাসির আওয়াজ আসতে থাকে। শুভর বাবা পেছন ফিরতেই দেখে
সেই কাটা মাথা, মাথা ছাড়া শরীর কথা বলছে, শুভর বাবাকে উদ্দেশ্য করে বলছে, সে মরবে, তাকে মরতেই হবে, নিয়ে গেলাম রে, তাকে নিয়ে গেলাম। শুভর বাবা এসব আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে দৌড় দেন। শুভর বাবার চিৎকার শুনে শুভর মা বাইরে বেরিয়ে আসেন। শুভর বাবা এতটাই ভয় পেয়েছেন, দৌড়ে বাড়িতে যাবার পর ধপাস করে মাটিতে পড়ে যান। পরে ওনার মাথায় ও মুখে পানি ঢেলে হুঁশে আনা হয়। শুভর মা যখন শুভর বাবাকে জিজ্ঞেস করে কি হয়েছে, আপনার আপনি দৌড়ে আসলেন কেন বাড়ির দিকে, তখন শুভর বাবা শুভর মাকে সব ঘটনা খুলে বলে। এটা শুনে শুভর মা বলে, শুভ তো ঘরে শুয়ে আছে, চলো তো দেখি। এই বলে শুভর বাবা মা চলে যান শুভর রুমে, গিয়ে দরজা ধাক্কা দিয়ে ডাকতে থাকেন শুভকে, কিন্তু শুভ কোনো কথা বলছিল না। অনেকক্ষণ ডাকার পর শুভর বাবা দরজা ভেঙে ভেতরে যায়, কিন্তু ভিতরে গিয়ে দেখেন শুভ সেখানে নেই। দরজা তো ভেতর থেকে লাগানো, তাহলে শুভ গেল কোথায়? রাতের বেলা চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু কোথাও পাওয়া যায় না শুভকে। পরের দিন সকালে খবর আসে শুভকে পাওয়া গেছে, শুভ মারা গেছে, ওর লাশ পাওয়া গেছে সেই কবরস্থানের পাশে। একটা ভুল জীবনকে শেষ করে দেয়। কালো জাদু, সাধনা, জিনদের বশে আনা, কুফরি করা, খারাপ উদ্দেশ্য নিয়ে কবিরাজি শেখা, এগুলো খারাপ কাজ। এগুলো করে কেউ কখনো ভালো থাকতে পারেনি আর পারবেও না। শুভর মৃত্যুর পর এসব ভয়ের ঘটনা আর তার পরিবারের সাথে আর কখনো ঘটেনি। ভূত গল্পের শ্রোতাদের গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি মোহাম্মদ নিশাদ। ভূত গল্পের সামনের নতুন কোনো এপিসোডে বাস্তব আরও কিছু ভৌতিক ঘটনা নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কিছু কিছু মানুষ নিজের অজান্তে এমন কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে যার মাশুল হিসেবে তাকে দিতে হয় তার জীবন। এসব ক্ষেত্রে এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখান থেকে ইউটার্ন করা একেবারে অসম্ভব হয়ে পড়ে। আমরা চাই না এমন ভয়ানক পরিস্থিতি কারো জীবনে আসুক, চাই না ঝরে যাক কোনো তাজা প্রাণ। তো শ্রোতা বন্ধুরা, আমরা চলুন এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি। এবং এই ঘটনা থেকে অ্যাকচুয়ালি আমরা কি জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে কুফরি করাটা আমাদের জীবনে কতটুকু হার্মফুল ব্যাপার স্যাপার বয়ে নিয়ে আসতে পারে, এবং কত কত তাজা প্রাণ হঠাৎ করে আমাদের মাঝে থেকে হারিয়ে যেতে পারে। এবং শুধুমাত্র সেই ব্যক্তিরাই না, তাদের সাথে থাকা তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও তাতে সাফারার হয়ে পড়ে। তো চলুন বন্ধুরা, আমরা এই ঘটনার থেকে সেই কুফরির করার ফলে যে অনিষ্টগুলো আমাদের জীবনে ঘটে থাকে সেই সম্বন্ধেও শিক্ষা গ্রহণ করি, এবং এই সকল কুফরি কালাম বিষয়ক যে ব্যাপার স্যাপারগুলো রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে বিরত রাখি। তো বন্ধুরা, এখন আর সময় নষ্ট করব না, চলুন চলে যাই আমরা পরবর্তী ঘটনায়।
তো আমাকে সবাই কম বেশি চিনবেন, আমি অভি। আজকে ভূত গল্পের 80তম এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এই ছিল আজকে আমাদের ভূত গল্পের 80তম এপিসোডের টোটাল এপিসোডের তিনটা ঘটনাই খুব সুন্দর ছিল। যদিও আরেকটা ঘটনা রাখতে পারতাম, বাট রাখিনি, কারণ হচ্ছে আমাদের সাথে আপনারা বুঝতেই পারছেন নতুন হোস্ট জয়েন করছে, তো সেক্ষেত্রে ওর জাস্ট একটা প্রিপারেশনের ব্যাপার ছিল। ওকে প্রথম দিন হিসাবে আমি অনেক প্রেশার দিইনি, সেই ক্ষেত্রে আমরা তিনটে ঘটনা রেখেছি, তিনটে ঘটনা খুব সুন্দর ঘটনা রেখেছি। তো আমি এখন কমেন্টে যাব, কমেন্টে যাওয়ার আগে আমি একটু কথা বলবো, কিছু অ্যানাউন্সমেন্ট দেব, কিছু ব্যাপারে কথা বলবো, সেটা হচ্ছে কমেন্ট থেকে আগে ঘুরে এসে তারপর আপনাদের অ্যানাউন্সমেন্ট দিই নাকি। আচ্ছা না, কমেন্টে যাওয়ার আগে আমি একটু অ্যানাউন্সমেন্ট দিই, সেটা হচ্ছিল আজকে সোমবার, কাল বাদে পরশুদিন ভ্যালেন্টাইন ডে। তো ওই 14 তারিখে 14 ফেব্রুয়ারি আমাদেরই আরেকটা প্রোগ্রাম লাভ ডায়েরি স্বাধীন মিউজিকে পডকাস্ট হবে, লাইভ পডকাস্ট হবে ঠিক রাত 11টার সময়। সেখানে লাভ ডায়েরিতে আমরা যেটা শোনাবো সেটা ব্যাপারটা হচ্ছিল সেখানে ভালোবাসার কিছু ঘটনা থাকবে, যেমন ভালোবেসে যারা পজিটিভ হয়েছে, যারা যাদের ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সংসার করছেন, তাদের কিছু বাস্তব ঘটনা শুনব, যারা ভালোবেসে যারা তার কাছের মানুষকে পায়নি, ভালোবাসার মানুষকে পায়নি, ব্যর্থ হয়েছেন, সেরকম কিছু ঘটনা আমরা রিয়েল ঘটনা সেখানে শোনাব। তো যেটা হচ্ছে সপ্তাহে দুদিন কি হচ্ছে, সোমবার ভূত গল্প দিচ্ছে ভয়ের ঘটনা 11টার সময়, আর বুধবারে দেবে হচ্ছে ভালোবাসার সব বাস্তব ঘটনা। তো দুইটা প্রোগ্রামে দুইজন দুইদিকে কাজ করবে, যেমন ভূত গল্পে কাজ করছে আমাদের নতুন হোস্ট রাহাত, আর চিন্ময় থাকছে হচ্ছে লাভ ডায়েরি নিয়ে। লাভ ডায়েরি বুধবারে চিন্ময় 11টার সময় আপনাদের সাথে হাজির হয়ে যাবে। তো যারা আপনারা ভূত গল্প শুনছেন, যারা ভূত গল্পের পাশে আছেন, যারা ভূত গল্পের সাথে 1 বছর 5 মাস আছেন এখনো পর্যন্ত, তাদের আমি মনে করি তারা অবশ্যই লাভ ডায়েরি প্রোগ্রামেও তাদেরকে আমি পাশে পাবো ইনশাল্লাহ। তো শুধু ভয় তো এতদিন দিয়েছি আপনাদের, এখন দেখি একটু ভালোবাসার কিছু কন্টেন্ট আপনাদের দিতে পারি কিনা। যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ, শুধু ভালোবাসার কন্টেন্ট না, আরেকটা কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে, সেটা আরো পরে। এই দুটো আপাতত করতে থাকি, তারপরে দেখা যাবে ওটা কিছু করতে পারি কিনা। আচ্ছা, এই একটা আপনাদের অ্যানাউন্সমেন্ট দিলাম। আর একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছিল, আমাদেরই সাথে কিছু লেখক আছে যারা কাজ করে, তার ভিতর তুর্য শাকিল নামে একটা লেখক আছে, তার এই বই মেলায় তার দুটা বই পাবলিশ হয়েছে। তো আমি সেই ক্ষেত্রে তাদের একটু কিছু বলতে আছি, তার যেহেতু তার দুটা বই পাবলিশ হয়েছে, আপনারা যারা বই পড়ার যারা ভালোবাসেন, বই পড়তে ভালোবাসেন, বই কালেকশন করতে ভালোবাসেন, অবশ্যই আমাদের এই লেখক তুর্য শাকিল ভাইয়ের দুটা বই কালেক্ট করতে পারেন। একটা হচ্ছে গোরস্থানের পিচাস, একটা হচ্ছে ভৌতিক একটা কাহিনী মানে বই, আর একটা হচ্ছে দানবের দিবে। এখানে হচ্ছিল মহাসাগরের রোমাঞ্চ, সমুদ্র কিছু কাহিনী থাকবে এই বইতে। এই দুটা বই হচ্ছিল পাওয়া যাচ্ছে, এই দুটা বই হচ্ছিল পাওয়া যাবে হচ্ছে কলি প্রকাশনীর মাধ্যমে, মানে কলি প্রকাশনীর আন্ডারে পাওয়া যাবে। আর বইমেলায় এই কলি প্রকাশনী স্টল হচ্ছে 234, 235, 236 নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। আচ্ছা, স্টলের আচ্ছা পাবনাও বইমেলা কলি প্রকাশনী স্টলেও পাওয়া যাবে এই বই দুটা। যারা বই পড়তে ভালোবাসেন, যারা বই কালেকশন করতে ভালোবাসেন, তারা অবশ্যই যদি বইমেলা যান, আমাদের এই লেখকের তুর্য শাকিলের দুটা বই আপনারা নিতে পারেন। আমি যেটুকু বলবো, তার লেখা খুবই সুন্দর লেখা, তা আপনাদের টাকাটা তো লস মানে লস হবে না, প্লাস আপনারা ঘটনা তার গল্পগুলো মানে পড়ে খুব মানে আনন্দ পাবেন, এটুকু আপনারা গ্যারান্টি দিতে পারি। আচ্ছা, এই একটা ব্যাপার আপনার অ্যানাউন্সমেন্ট দিলাম। আমি এখন কমেন্ট বক্সে যাব, কমেন্ট বক্সে দেখে আমাদের প্রথম থেকে কে কে আছে, তাই সেখানে যে আমি স্ক্রল করব। আচ্ছা, প্রথমে আমাদের সাথে ছিল রাহেল ভাই আছে, রাহেল ভাইয়ের ঘটনা কিন্তু পাইনি। রাহেল ভাই, আপনি সামনের সপ্তাহে চেষ্টা করেন ঘটনা পাঠানোর। আচ্ছা, আকাশ ভাই আমাদের সাথে আছে, তার মানে তার প্রথম ঘটনা আপনারা যেটা আজকে শুনছেন আনিসুর রহমান, তার ঘটনা মানে সে কমেন্ট করছেন। আচ্ছা, অর্ণব রমিও ভাই আমাদের বরাবর আমাদের সাথে ছিলেন, এখনো আছেন, সর্বপ্রথম সে জয়েন্ট হয়ে যান। আচ্ছা আচ্ছা, আমাদের মুরাদ হোসেন আমাদের সাথে আছে, ফারদুইন জামান আমাদের সাথে আছে, মুরাদ হোসেন আমাদের সাথে আছে, আকাশ আছে, টিএইচএন আছে, লাস্ট স্টোরিটা ভালো ছিল। আচ্ছা, মুরাদ হোসেন আছে আমাদের সাথে, শেখ সোহেল আমাদের সাথে আছে, আমি দুবাই থেকে শুনছি। সোহেল, শেখ দ্বিতীয় পর্ব কবে আসবে, কোনটা দ্বিতীয় পর্ব আমি ঠিক বুঝি না, আপনি একটু বুঝায় বলেন। আচ্ছা, মুরাদ হোসেন আমাদের সাথে আছে, আরাফাত সদল আমাদের সাথে, রাজ ভাইয়ের ভয়েসটা জোস, থ্যাংক ইউ রাজ ভাইয়ের, মনে হয় এটা রাজ ভাইয়ের ফ্যান। আচ্ছা, আলিম হোসেন আছে আমাদের সাথে, আচ্ছা চিন্ময় দাস আমাদের সাথে আছে, চিন্ময় দাস লিখছে, ওয়েলকাম আওয়ার নিউ হোস্ট, উইশেস ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ চিন্ময়, তোমারও বুধবার ওয়েলকাম দেবে ইনশাল্লাহ মানুষ জন, আমি নিজে পার্সোনালি দেবো। আচ্ছা, আরাফাত সজল আমাদের সাথে আছে, আচ্ছা নূর ঐশী আমাদের সাথে আছে, ভালো লাগলো ভাইয়ের ভয়েস, থ্যাংক ইউ। আকিব আসলাম আমাদের সাথে আছে, ভাই ডার্ক স্টোরি চাই। আচ্ছা, ডার্ক স্টোরি ইনশাল্লাহ হবে, রাহাত যেহেতু আসছে, রাহাতেরই পার্সোনালি কিছু কালেকশন আছে ডার্ক স্টোরি, সেগুলো ইনশাল্লাহ ডে বাই ডে আপনারা পাবেন ইনশাল্লাহ। আমি বলবো না কবে থেকে, এটা একটা সাসপেন্স থাক, বাট ডে বাই ডে পাবেন, খুব শীঘ্রই পাবেন। অলরেডি একটা ঘটনা নিয়ে রাহাত অলরেডি লিখা আরম্ভ করছে। আচ্ছা, হিরো আলম আছে, ইফ্রিতের প্রথম পর্ব, শেষ পরবর্তী পর্ব নাই যে। আচ্ছা, প্রথম পর্ব আমরা চালিয়েছি, আপনারা 81 এপিসোডে ইফ্রিতের সেকেন্ড পর্ব পাবেন, ইফ্রিতের পর্বটা অনেক বড়, সেজন্য আমরা 4 থেকে 5টা এপিসোডে শেষ করব ইনশাল্লাহ, 81 এপিসোডে ইফ্রিতের সেকেন্ড পর্বটা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আকাশ ভাই লিখছে, থ্যাংকস অভি ভাই। আচ্ছা, তফিকুজ্জামান লিখছে, ভাইয়া চিটাগাং সিটিজে কোন স্টলে পাবো, আচ্ছা তৌফিক রাহান, ওই যে কলি প্রকাশনী বাট চট্টগ্রামে যে কোন স্টলে আছে এটা আমার ঠিক জানা নাই, আমি শুনে সামনের এপিসোডে আমি বলে দেবো, একাশি এপিসোডে বলে দেবো। আচ্ছা নূর এসে আছে ভাইয়া, ইফ্রিতে আগামী সপ্তাহে কি পাবেন অপেক্ষা করতে করতে? হ্যাঁ ইনশাল্লাহ ইফ্রিতের দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে পাচ্ছেন, একাশি এপিসোডে, একাশিতম এপিসোডে ইনশাল্লাহ ইফ্রিতে সেকেন্ড পর্ব কনফার্ম কনফার্ম ওভার কনফার্ম পাচ্ছেন। আচ্ছা সিজান ইফ্রিত পার্ট টু কই? আচ্ছা সবাই দেখি ইফ্রিতের ঘটনা চাচ্ছেন, ইনশাল্লাহ একাশিতে ইফ্রিতের ঘটনা পাচ্ছেন, প্লাস একটা জুজুবুরির ঘটনা আছে, ইনশাল্লাহ দুটা ঘটনায় বেস্ট হবে, ইনশাল্লাহ দুটাই পাচ্ছেন কনফার্ম, জুজু জুজুবুরিও পাচ্ছেন, মানে জুজু বুড়িটা আমি বলে ফেললাম জুজু, আর একটা হচ্ছে ইফ্রিতের সেকেন্ড পর্ব ইনশাল্লাহ পাচ্ছেন। আচ্ছা আকিব আসলাম লিখছেন ভাই রিয়াজ রাজের স্টোরি চান, হ্যাঁ রিয়াজ রাজ ভাইয়ের স্টোরি দেওয়া হচ্ছে না, অনেকদিন ধরে দিচ্ছি না আমরা, খুব শিগগিরই দেব। রিয়াজ ভাইয়ের ঘটনাগুলো আসলে অনেক বড়, তো ওনার ঘটনা একদিনে শেষ করা সম্ভব না, আর ওনার ঘটনাগুলো এরকম চার পাঁচটা পর্ব লাগে, তো আমরা ইফ্রিটটা শেষ করি ইনশাল্লাহ, ইফ্রিতে পরে দেখে একটা রিয়াজ ভাইয়ের ঘটনা আমরা ইনশাল্লাহ দেব। আচ্ছা হাসিবুল ইসলাম আমাদের সাথে আছে, গল্পগুলো ভালো ছিল, থ্যাংক ইউ হাসিব ভাই। আচ্ছা সিজান আমাদের সাথে, নিউ হোস্টের ভয়েস শুনে অস্থির লাগলো ভাই, অস্থির ভয়েস শোনা, থ্যাংক ইউ ভাই। শুধু নতুন হোস্ট আমাদের হাতের ভয়েসটাও অস্থির, প্লাস চিনমার ভয়েসটাও অস্থির, দুজনের বেস্ট, শুধুমাত্র আমি একটু ব্যান্ডবাজি করে দুজনের দুই দিকে দিছি, একজন যেহেতু ভৌতিক নিয়ে কাজ করার জন্য দিছি, আর ওটারে দিছি লাভ ভালোবাসা নিয়ে কিছু। ইনশাল্লাহ আপনার বুধবারে ভাই, আপনি সিদ্ধান্ত ভাই বুধবারে অবশ্যই 11 সময় লাভ ডায়রিটা শুনেন, আপনার চিম্বার ভয়েসও খুব সুন্দর হবে। আজকে যেহেতু টেক নিছি আমি, আমার কাছে একটু ভালো লাগছে যে ওর ভৌতিক থেকে ওর মানে রোমান্সের ঘটনাগুলো বলতে খুব ভালো হয়েছে, টেকটা আজকে খুব ভালো হয়েছে, আমি পার্সোনালি বলবো বুধবার ইনশাল্লাহ চিম্বার ভয়েস একটু শুনেন, ভালো লাগবে। আচ্ছা ইফ্রিদের নেক্সট কুয়ে, আচ্ছা ইফ্রিতে দেখি সবাই ফ্যান, আমি তো বললাম ইফ্রিত চার পাঁচটা এপিসোডে আমি শেষ করে দেবো, ইনশাল্লাহ একাশি এপিসোডে আপনারা ইফ্রিদের সেকেন্ড পর্ব পাচ্ছেন, পুরোটা সম্ভব না, সেকেন্ড পর্ব পাচ্ছেন, তারপর থার্ড পর্ব, তারপর দেখাল অন্তিম পর্বটা আমরা দিতে পারি। আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ অভি ভাই, সি ইউ গাইজ অন আওয়ার নিউ শো। ঠিক আছে চিন্ময়, সবাই ইনশাল্লাহ চেষ্টা করবে, জানি যেমন ভূত গল্পের পাশে ছিল তেমন লাভ ডায়েরির পাশেও থাকবে, ইনশাল্লাহ আমি এই আশা করি সবার কাছে। আচ্ছা আচ্ছা আকাশ ভাই লিখছে লাভ ডায়ের জন্য স্টোরি লিখছি এখন, কালকে পাঠিয়ে দেব। আচ্ছা লেখেন ভাই, ইনশাল্লাহ পাঠান, আপনারটা চেষ্টা করবো এপিসোড টু অথবা থ্রিতে চালানোর, কালকের টাস্কের রেকর্ডিং আমরা করে ফেলেছি, আমি যে শো শেষ করে আমি ওটা মিক্সিং করে আমি ওটা পাঠিয়ে দেব, তো ইনশাল্লাহ সেকেন্ড এপিসোডে আপনার ঘটনাটা আমরা যদি ভালো হয়, যদি দেখি বাস্তব ঘটনাটা মানুষজন নিতে পারবে বাস্তব ঘটনা, ইনশাল্লাহ আমরা ওটা প্রচার করবো, ইনশাল্লাহ আপনি লিখে পাঠিয়ে দেন। আচ্ছা সিজান আবার লিখছে ভাবছিলাম নিউ হোস্টের ভয়েস যে কেমন হয়, একটু স্যাড ছিলাম বাট আলহামদুলিল্লাহ ভয়েস ওনার মাশাল্লাহ অনেক ভালো, অলরেডি এক্সাইটেড ফর চিনময় ভাই লাভ ডায়েরি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, ইনশাল্লাহ আপনারা এই ভালোবাসাটা আছে বিদায় ভূত গল্প, দেখেন আজ দেখতে দেখতে 80তম এপিসোডে পা দিয়েছে, ইনশাল্লাহ লাভ ডায়েরিও এরকম অনেক দূর যাবে, প্লাস লাভ ডায়েরির পাশাপাশি যদি সুযোগ হয়, যদি আমরা পেরে উঠি, আমরা যদি এই চিনময় প্লাস আছে রাহা যদি আমাদের সময় দেয় ঠিক মতন আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ আর একটা নতুন প্রোগ্রাম করবো, সেটা হচ্ছে আরো পরে, এখন না ইনশাল্লাহ দুইটা নিয়ে আগে কন্টিনিউ করি। তো যেমন ভূত গল্প আপনাদের বাস্তব ঘটনা দিতে পেরেছে, তেমন ইনশাল্লাহ লাভ ডায়েরিও ঘটনাগুলো এরকম কালেকশন করছি আমরা, এভাবে বাস্তব ঘটনাগুলো আপনাদেরকে প্রেজেন্ট করবে চিন্ময়। তো এই তো এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট যে আপনারা এইভাবে একটা পজিটিভ কমেন্ট করছেন, এটাই অ্যাচিভমেন্ট। বিশেষ করে আজকে আমি খুব টেনশনে ছিলাম, আজকে আমি চিন্ময়কে বলছি রাহাতকে বলছি যে গলা কাটা যে এপিসোড মানে ঘটনাটা লাস্টের যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে খুব সুন্দর একটা ঘটনা, কিন্তু ঘটনাটা আমি যখন রেকর্ড করে যখন মিক্সিং করি তখন আমার কাছে মনে হচ্ছিল সামথিং কেউ যদি বলে এই ঘটনাটা কোনো জায়গায় শুনছে, তো আমার কাছে খুব খারাপ লাগবে। বিশেষ করে আগের এপিসোডে কিন্তু বলা হয়েছে যে একটা ঘটনা আফনান ভাইয়ের কাছ থেকে নেওয়া হয়েছে ইউটিউব থেকে। সো ব্যাপার হচ্ছে কি কারোর কাছ থেকে কোনটা নেয় না, এখন অডিয়েন্স যদি ভাবে পাঠায় সেটা ব্যাপারটা আলাদা, বাট যারা অরিজিনাল লেখক তারা তো অবশ্যই যখন ভূত গল্প দিচ্ছে তার তো সে তো অন্য জায়গায় দেবে না, তো দেখালো হতে পারে যে ঘটনা বহুত ঘটনা থাকে যেটা ছিল মডিফাই করে কিছুটা চেঞ্জ করে কিছুটা বডি চেঞ্জ করে আবার অনেকটা প্ল্যাটফর্মে পাঠায়। তো এতগুলো প্ল্যাটফর্ম এখন ঘটনা প্রচার করতে লাগে ভয়, কোন সময় কে বলে বসে যে এটা কপি করা ঘটনা, এই ভয়তেই হচ্ছিল টেনশনে থাকি। ইভেন আজকে লাস্ট ঘটনা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, যেহেতু কোনো নেগেটিভ কমেন্ট আসেনি তার মানে এটা ভোট গল্পে চললো, এটা অন্য জায়গায় চলে না ইনশাল্লাহ। যাক, আর যেহেতু কমেন্ট নাই, আচ্ছা আবার 34 লাস্ট একটা কমেন্ট আসছে। আমি লাভ ম্যারেজ করছি ইনশাল্লাহ ফিউচারে, আমার লাভ স্টোরি, আমার ওয়াইফ হলুদ যে ফটো শুট করতে যে বিপদে পড়ছিলাম সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ লাভ ডায়রিতে দেখাবে ইনশাল্লাহ। পরশুদিন তো কথাই হচ্ছে, পরশুদিন থাকেন লাইভে কথা হবে ইনশাল্লাহ। আমি চাই আপনার ঘটনাটা লাভ ডায়রিতে পাঠান ইনশাল্লাহ, ওটা লাভ ডায়রিতে প্রচার করা হবে। তো যেহেতু আর কমেন্ট নাই, আমি যেহেতু রাত হয়ে গেছে আমার লাভ ডায়রি নিয়ে কাজ করতে হবে, কালকে সকালে এটা মিক্সিং করে পাঠিয়ে দিতে হবে রাত্রি। তো আমি আজকে শেষ করব, চলে যাব, আজকের মতন বিদায় নেব। ইনশাল্লাহ দেখা হবে সামনের এপিসোডে, 100তম এপিসোডে, ইফ্রিতের সেকেন্ড পর্ব নিয়ে, জুজুর একটা কাহিনী নিয়ে, তারপর আরেকটা আছে অভিশপ্ত পুতুল একটা কাহিনী আছে। মোট এরকম তিনটে অথবা চারটে রেখেছি, মোটামুটি দুইটা তো অ্যানাউন্স করছি, ইফ্রিত আর জুজুর থাকছে, অভিশপ্ত পুতুলটাও থাকতে পারে, এই তিনটে তো থাকতে পারে। তো এরকম ঘটনা ইনশাল্লাহ 81তম এপিসোডে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে সামনের সোমবার ঠিক রাত 11টায়, অবভিয়াসলি ভূত গল্পর সাথে ইনশাল্লাহ আবার আড্ডা হবে। আর যার আগে আমি আবার বলছি, আজকে যেমন আপনাকে সবাই যখন আমাকে শুনছেন ইনশাল্লাহ পরশুদিন রাত্রিবেলা, বুধবার রাত্রিবেলা 11টার সময়, ঠিক 11টার সময় লাভ ডায়েরিতে চলে আসবেন ইনশাল্লাহ। লাভ ডায়েরি যে তিনটে ঘটনা রেখেছি, ঘটনাটা প্রথম এপিসোডে, ঘটনাগুলো খুব ভালো লাগবে। তো আজকে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।